আসসালামু আলাইকুম। অদ্ভুতের 298তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে আপনাদের জন্য আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। যাই হোক, একে একে সব শেয়ার করে ফেলবো। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি ছিল আর এখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল একটু আগে আমার এখানে, এবং এই বৃষ্টিতে অন্যরকম একটা ফিল চলে আসে যখন আমরা ভূতের ঘটনা শুনি, আর আমি যখন শেয়ার করছি তখন আমার কাছেও সেরকমই লাগছে। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। আর আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি আমার জন্য কালেক্ট করে শেয়ার করেছেন মাহফুজ, লন্ডন ইউনাইটেড কিংডম থেকে। মাহফুজ তার বন্ধু এরিকের কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছেন, এবং মাহফুজ আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব মাহফুজের পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছে এরিকের দাদার সাথে। এরিকের দাদা তার নিজের জীবনে একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছিলেন, সেই ঘটনাটাই শেয়ার করেছে এরিক মাহফুজের কাছে। তো সেটি বেশ আগের ঘটনা, অনেক পুরনো। এরিকের দাদা তখন ইয়াং, আর এরিকের বাবার তখন কেবল জন্ম হয়েছে। তো এরিকের বাবার জন্ম দেওয়ার সময় এরিকের মা মারা যায়। তো এটা খুবই একটা স্যাড বিষয়, এবং এরিকের দাদা খুবই মানে মর্মাহত ছিলেন এটা নিয়ে। তিনি তার স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না, একেবারে কষ্টে ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী, এবং তিনি খুব হাম্বল একজন মানুষ ছিলেন, খুব নরম ধরম, এবং তার এলাকার মানুষজন তাকে বেশ পছন্দ করত। তিনি ইংল্যান্ডের ওয়েলসের একটা ছোট্ট টাউনে বসবাস করতেন, মানে মুফাসসালের মতো একটা জায়গা, এবং সেখানকার মানুষজনও খুব বেশি ছিল না, তারা তাকে বেশ পছন্দ করত। তো স্ত্রীর হঠাৎ এরকম চলে যাওয়ায় মানসিকভাবে একদম ভেঙে পড়েন তিনি, আর তার স্ত্রীকে কবর দেওয়া হয় সেখানকারই একটা পুরনো কবরস্থানে, বেশ পুরনো একটা কবরস্থান, মানে তাদের বাসা থেকে বেশ দূর না, মানে কাছাকাছি পাহাড়ের উপর একটা কবরস্থান এবং বেশ পুরনো। তো সেখানে কবর দেওয়া হয় তার স্ত্রীকে। তো স্ত্রীর মৃত্যুতে মুষড়ে পড়া মিস্টার মর্গ্যান অনেকটাই গুটিয়ে নেন নিজেকে, নিজে প্র্যাকটিসে যাওয়া ছেড়ে দেন, এবং তিনি তার চেম্বারে যেতেন না, সারাদিন ঘরে বসে থাকতেন। ঘরের যেই তাদের বেডরুমের যে অংশটার মধ্যে তিনি বসে লেখালেখি করতেন, সেখানেই বসে থাকতেন, এবং তাদের পুরনো অ্যালবাম দেখতেন, এবং মন খুব খারাপ হতো। তো এরিকের বাবাকে দেখাশোনা করার জন্য গভর্নেন্স রাখা ছিল, তো তিনি তাদের সাথেও খুব একটা যোগাযোগ করতেন না, এবং তারাও মিস্টার মর্গ্যানকে খুব একটা বিরক্ত করত না, কারণ মনে করতেন যে তিনি মানসিকভাবে অনেক বিপর্যস্ত। আর মিস্টার মর্গ্যান কেন জানি তার সন্তানের কাছেও যেতেন না, মানে এরিকের বাবার কাছেও যেতেন না, কারণ তার স্ত্রী বিয়োগ হয়েছে এই বাচ্চা হওয়ার সময়, এটাতে তার মানসিকভাবে একটা চাপ কাজ করত। তো বেশ কয়েকদিন এরকম যাওয়ার পর মিস্টার মর্গানের একটা অভ্যাস তৈরি হলো। তিনি সুযোগ পেলেই আস্তে করে ড্রাইভ করে চলে যেতেন সেই যে কবরস্থানে যেখান তার স্ত্রীকে সমাহিত করা হয়েছিল। আগে বলছি এটা অনেক পুরনো একটা কবরস্থান, প্রায় 300-350 বছর আগের, এবং সেখানে কিন্তু রিসেন্ট কবর খুব কম, মানে দেখা যেত যে অনেকেই ওখানে কবর দিত না। এর মাঝে একটা কারণ ছিল যে সেই কবরস্থান সম্পর্কে প্রচলিত একটা কথা ছিল যে এই কবরস্থানে কিছু সমস্যা আছে, মানে প্যারানর্মাল সমস্যা। এটা অনেকে বলা বলি করত, বলতো যে এখানে একসময় একটা পুরনো চার্চ ছিল যেটা এখন নাই, সেটার কিছু ধ্বংসাবশেষ আছে। দিনের বেলাও ওই কবরস্থান বা সেমিট্রি একেবারেই নীরব থাকে, মানুষজনের চলাফেরা নেই বললেই চলে, মানে ওইখানে মানুষজন খুব একটা চলাফেরা করে না। এর কারণ হচ্ছে যে অনেকে নাকি ভয় পায় ওইখানে, অনেক পুরনো তো, এবং ওই বেশিরভাগ কবরই অনেক পুরনো, মানে 1800 বা তারও আগে। কিছু কবর আছে নতুন যারা দিয়েছে তাও খুব কম, এবং সেসব জায়গায় মানুষজন চলাফেরা করে না, একেবারে নির্জন পড়ে থাকে, গাছগাছালি এবং অনেক জায়গায় ঝোপঝাড় হয়ে গেছে ওখানে। এবং এত পুরনো পুরনো কবর আছে যেগুলো টুমস্টোন গুলো একেবারে লতা গুল্ম দিয়ে ঘেরা, এরকম একটা অবস্থা। এবং দেখা যাচ্ছে যে সেই কবরের আইলের মাঝ দিয়ে গেলে একদম ঝোপালো জায়গা, দুই পাশে গাছ ডালপালা ছেয়ে ফেলছে। যাই হোক, এরকম বেশ পুরনো একটা কবরস্থান, এবং মিস্টার মর্গান এই কবরস্থানে গিয়েই সময় কাটাতেন, তার স্ত্রীর কবরের পাশে বসে থাকতেন। তার স্ত্রীর কবরটা ছিল কাছাকাছি, মানে মূল এন্ট্রেন্স থেকে বেশ কাছেই স্ত্রীর কবরটা, কারণ ওখানেই নতুন কবর যা হওয়ার হয়েছে, মানে নতুন বলতেও বেশ অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে যারা কবর দিছে আর কি, সবাই তো আর এখানে কবর দিত না। আর মিস্টার মর্গানেরও এখানে কবর দেওয়ার কারণ হচ্ছে যে তাকে, তিনি তখন খুব বিধ্বস্ত ছিলেন যখন স্ত্রী মারা যায়, তিনি একদম কোনো কিছু চিন্তা করতে পারছিলেন না। একদিকে তার সন্তান হয়েছে, নতুন সন্তান, এদিকে স্ত্রী মারা গেছে, এবং তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় কোথায় সমাহিত করা হবে, তাকে কয়েকটা অপশন দেওয়া হয়, তিনি বলছিলেন সবচেয়ে কাছের যেটা, তো কাছের মধ্যে এটাই পড়ে, তো এখানেই পরে নিয়ে আসা হয়েছিল। তো এখন মিস্টার মর্গান যখন এসে এখানে বসে থাকেন, তখন তার কাছে কিন্তু বেশ অন্যরকম লাগে। তিনি কেন জানি ফিল করতে পারেন তার স্ত্রীকে, মনে করেন যে তিনি মানসিকভাবেই চিন্তা করতেন যে তিনি কথা বলতেছেন তার স্ত্রীর সাথে বিভিন্ন রকমের কথাবার্তা, এবং এই যে এখানকার যে নির্জনতা এটা তার কাছে বেশ ভাল লাগত, মানে বেশ তিনি এনজয় করতেন জিনিসটা। এবং তিনি এটা বলছেন, দু একজন মানুষকে তার বাসায় যারা কাজ করতো তাদেরকে বলছেন যে আমার এখন শান্তি হচ্ছে শুধু ওইখানেই, ওখানে যে আমি যখন বসে থাকি আমার স্ত্রীর পাশে তখনই আমার ভাল লাগে, আর কোনো কিছুই আমাকে মানে অ্যাট্রাক্ট করে না। তো তার ম্যানেজার বা তার বাড়ির মানুষজন মনে করছিল যে হয়তো সদ্য স্ত্রী মারা গেছে, এই কারণে সে মানসিকভাবে বেশ বিপর্যস্ত, এই কারণেই তিনি ওখানে যে বসে থাকেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে আসলে ঠিক হচ্ছিল না, তিনি আরো বেশি সময় ওখানে কাটানো শুরু করলেন, মানে দেখা যেত যে দুপুরের পর তিনি চলে যেতেন, একেবারে সন্ধ্যার পরে মানে যখন অন্ধকার হতো তখন তিনি আসতেন। তো এটা নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেন, এমনকি পরিবারের মানুষ যারা ছিলেন তারাও কথা বলার চেষ্টা করেন, কিন্তু তিনি কারো কথায় খুব একটা কান দিতেন না, তিনি নিজের মতো থাকতেন। আর তার যে টুকিটাকে ব্যাংক ব্যালেন্স ছিল, মানে তিনি তো এতদিন কাজ করেছেন সেটা দিয়েই তিনি চলতেন, তখন এরকম একটা অবস্থা হয়েছিল, নতুন কোন কেস হ্যান্ডেল করছিলেন না, কিছু করছিলেন না, বেশ অন্যরকম হয়ে গেছিলেন। তো এরকমই একদিনে, তখন মোটামুটি বৃষ্টির সময়টা শুরু হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ে এরকম একটা সময়, তো এরকম একটা দিন পড়ন্ত দুপুরে তিনি গেলেন তার স্ত্রীর সমাধিতে, মানে বাসার থেকে তিনি বেরিয়ে যেতেন, জাস্ট কাউকে বলতেন না। তো ওখানে গিয়ে তিনি যে বসলেন, এবং ওই দিন বেশ বাতাস বইছিল, বেশ বাতাস উইন্ডি একটা ডে, তো তিনি যে তার স্ত্রীর সমাধির সামনে বসলেন, এবং তিনি সেখানে বসে কিছুক্ষণ প্রার্থনা করতেন, তারপর তিনি বসে থাকতেন নিজের মতো, এবং স্ত্রীর সাথে কথা বলতেন মনে মনে, যেটা তিনি পরবর্তীতে সবাইকে বলছেন। এই ঘটনাগুলো কিন্তু পরবর্তীতে তিনি সবার সাথে ডিসকাস করেন এই ঘটনার পরেই। তো ওই দিন তিনি এরকম বসে আছেন, এবং তিনি খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন, বিভিন্ন স্মৃতি মনে করে অন্যরকম আবেগ আপ্লুত হয়ে গেছেন, এবং সাথে করে ফুল নিয়ে গেছিলেন তিনি, সেই ফুল ওখানে রেখে, তার স্ত্রীর প্রিয় ফুল, সেটা রেখে তিনি ওখানে বসে কিছুক্ষণ প্রার্থনা করে তিনি এরকম চিন্তা করতেছিলেন। তো শরীর খুব ক্লান্ত ছিল, এবং কারণ তার জীবনের যে নিয়ম সেটাও ভেঙে গেছিল, তিনি ঠিকভাবে নিজেকে টেক কেয়ারও করতেন না আর কি। মিস্টার মর্গান ওখানে বসে ক্লান্তিতে একসময় তিনি ঘুমায় পড়েন স্ত্রীর কবরের পাশে, তো কখন ঘুমায় পড়ছেন তার খেয়াল নাই। যখন তার ঘুম ভাঙে তখন তিনি হঠাৎ করে পানির ফোঁটা পড়াতে, তো তিনি মানে লাফ দিয়ে ওঠেন, লাফ দিয়ে উঠে দেখেন যে মানে পানির ফোঁটা পড়তেছে, মানে বৃষ্টির পানি তার চেহারার মধ্যে পড়ছে, মোটামুটি বড় বড় ফোঁটা পড়ছে, এবং তিনি তাকায় দেখেন চারিদিক অন্ধকার, এবং বেশ মানে বজ্রপাত হচ্ছে চারিদিকে, আকাশে বিজলির চমক, গাছপালা যে দূরে আছে সেগুলো নড়তেছে বাতাসে, মানে বেশ জোরে সোরে ঝড় বৃষ্টি আসছে এবং অন্ধকার হয়ে গেছে চারিদিক। তো তিনি উঠে যেহেতু প্রথমে এই যে ফট করে বৃষ্টিটা নামাতে হঠাৎ করে নামছে হয়তো, তিনি ভিজে গেছেন, তিনি দিশেহারা হয়ে গেলেন প্রথমেই, এবং তিনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়ায় তিনি খেয়াল করতেছেন যে মানে বোঝার চেষ্টা করতেছেন বর্তমান সিচুয়েশনটা কি, মানে তিনি কোথায় আছেন, কি অবস্থা, এটাও তিনি হারায় ফেলছিলেন। তো তার মনে পড়লো যে তিনি তার স্ত্রীর কবরের কাছে আসছিলেন এবং তিনি দেখলেন যে পানি কবরে পড়ে, কবরটা তো তখন বেশি পুরনো না, সেখান থেকে পানিটা মোটামুটি একটু কাত হয়ে নেমে যাচ্ছে এবং পাশে হালকা করে বাধাই করা ছিল, টোমস্টোন ছিল। তো তিনি কিছুক্ষণ তাকায় থেকে বৃষ্টিটা বেশ ঠান্ডা লাগলো তার কাছে। তো তিনি এই বৃষ্টির তোড় থেকে বাঁচার জন্য তিনি দৌড় দিলেন সামনে একটা গাছের নিচে, মোটামুটি প্রথম চিন্তা করলেন গাছের নিচে একটু দাঁড়াই, একটা গাছ ছিল বেশ ঝাঁকড়া টাইপের, ডালপালা মেলে দিচ্ছে ওইটা নিচে, তো ওইটা নিচে দাঁড়ায় তিনি দেখলেন যে বৃষ্টির তোড় আরো বাড়তেছে, মানে সন মানে জোরে বৃষ্টি বাড়তেছে, খুব মানে গাছপালা এরকম নড়তেছে বাতাস। একবার চিন্তা করলেন যে দৌড়ে তিনি চলে যাবে নাকি মেন গেটের দিকে, তো ভাবলেন যে দৌড়ায় যেতে যেতে তো আমি বেশ ভিজে যাব, মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এই সময় তিনি দেখলেন তার থেকে প্রায় ফুট তিনেক দূরে যখন বিজলির ফ্ল্যাশ হলো, মনে হলো কোন একটা মানুষ দাঁড়ায় আছে। এটা কিন্তু বিজলির ফ্ল্যাশে দেখছেন তিনি অন্ধকারে, মানুষটা মনে হচ্ছে যে কালো রঙের কোন আলখাল্লা পরা, মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত একটা আলখাল্লা পরা কালো রঙের, এবং তার চোখ মুখ বোঝা যাচ্ছে না, মাথার মধ্যে মেয়ে মানুষ যেরকম কাপড় দেয় টেনে সেরকম কাপড় দেওয়া টেনে, কালো রঙের একদম কুচকুচে কালো, মুখের মাথার উপর কাপড় দেওয়া, মেয়ে মানুষটা যদি মাথায় কাপড় দেয় যেরকম সেরকম, আর মুখের ভেতরটা দেখা যাচ্ছে না, হাত দুটো লম্বা, চোখা চোখা নখ, মানে হাতের হাতগুলো লম্বা লম্বা। তো তার গাছ থেকে প্রায় 5-7 ফিট দূরে বিজলির চমকে তিনি দেখছেন এবং তিনি খুব ভয় পেয়ে গেলেন মিস্টার মর্গ্যান, এবং তিনি আসলে নিজের অজান্তেই অটো রিফ্লেক্সে ওখান থেকে দৌড় দিলেন। তো দৌড় দিচ্ছেন তিনি, দৌড়াইতে দৌড়াইতে তিনি আরো কিন্তু ভিতরের দিকে ঢুকে যাচ্ছেন। তার কাছে কেন জানি মনে হলো ওই জিনিসটা তাকে ফলো করে আসতেছে, সেই যে একটা তিনি অবয়ব দেখছেন সেটা। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, যখন বিজলির ফ্ল্যাশ হচ্ছে ওইটা আলোতে অনেক সময় উধাও হয়ে যাচ্ছে, ওইটাকে দেখতে পাচ্ছেন না তিনি, এবং তিনি পিছন ফিরে তাকালে হঠাৎ করে তার মনে হচ্ছে যে জিনিসটাকে তিনি আবার দেখলেন, এরকম একটা অবস্থা। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি কিন্তু মোটামুটি বেশ ভিতরে ঢুকে গেছেন, তিনি দিশাহারা ফেছেন, এবং এখন যেখানে ঢুকছেন এই জায়গাটা বেশ পুরনো কবরের ছাওয়া, মানে প্রত্যেকবার যতবারই লাইটনিং ফ্ল্যাশ হইতেছে প্রত্যেকবার তিনি দেখতেছেন প্রত্যেকটা কবরের যে টুমস্টোন এখানে সেগুলা একেবারে পুরো মানে মনে হচ্ছে ওই যে শ্যাওলা হয়ে যায় যে শ্যাওলা জন্মায় গেছে উপরে এরকম, এবং পুরনো, এবং সেই কবরের যে আউটলাইন গুলো ঠিক মতো নাই। তিনি মানে আশেপাশে দিশে হারার মতো তাকাচ্ছেন, তো এখন তিনি আর ওই জিনিসটাকে অবয়বটাকে দেখতেছেন না যেটাকে দেখছিলেন তিনি। হঠাৎ করে তিনি তাকায় দেখলেন একটা গাছের উপরে বসে আছে সেই ইটা, মানে যেই অবয়বটাকে দেখছেন তার থেকে কয়েক ফিট দূরে একটা গাছ, সেই গাছের উপরে বসে আছে, এবং এইটা সম্ভবত কোন নারী হবে, এবং সে মনে হচ্ছে যে ওখান থেকে একটা হাত নামায় দিছে ওখান থেকে বেশ তাকে ধরার জন্য। আবার দৌড়ালেন তিনি মিস্টার মর্গ্যান, দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখলেন একটা বেশ পুরনো একটা ক্রিপ্ট, ক্রিপ্ট মানে হচ্ছে যে সেখানে ঘরের মতো করা থাকে, এবং ঘরের মতো করা, সেই ঘরের মধ্যে যারা ওখানে সেখানকার যে সার্কোফোকাস মানে যেই কফিনের মতো থাকে সেটা ওখানে রাখা থাকে, এবং পাথরের মানে মোটামুটি অনেকে আছে এইভাবে সংরক্ষণ করে, এরকম একটা পুরনো একটা ক্রিপ্ট তিনি দেখলেন। তিনি দৌড় দিয়ে মিস্টার মর্গ্যান ওখানে ঢুকে গেলেন, ওখানে ঢুকে তিনি ভিতরে ফিল করতেছেন যে আবহাওয়াটা অন্যরকম, মানে বাতাসটা এদিক দিয়ে ঢুকে বাড়ি মেরে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ঘুরে, মানে ওই জায়গাটা কিন্তু ঝড়ের মতো হচ্ছে, এবং মাঝে মাঝে যে লাইটনিং ফ্ল্যাশ হইতেছে প্রচন্ডই। তো তিনি চিন্তা করলেন কোথায় যাবেন তিনি, তার কাছে কেন জানি মনে হলো তার পেছনে ওই যে যে জিনিসটাকে দেখছেন অবয়বটা ওইটা আসতেছে। তো তিনি একেবারে হেঁটে চলে গেলেন সেই ঘরের কর্নারে, তিনি বিশ্বাস করতে পারতেছেন না তিনি কি দেখতেছেন, আর তিনি নিজে চিন্তা করতেছেন তিনি কি আসলে বাস্তবে আছেন, মানে তিনি নিজেকে চিমটি মারতেছেন জোরে, মানে তার কাছে মনে হচ্ছে তিনি দুঃস্বপ্ন দেখতেছেন, এবং হাতের তালুতে তিনি চিমটি দিচ্ছেন, দেখলেন যে না ব্যথা করতেছে, মানে তিনি আসলে বাস্তবেই আছেন, এই জিনিসগুলো তিনি আসলে ঘটতেছে। তো তিনি এখানে ঢোকার পর তিনি আর মানে কোনো ই পাচ্ছেন না, তিনি নিজের নিরাপত্তার জন্য নিজেকে একদম অসহায় ফিল করে দেয়ালের সাথে সেটে গেলেন, সেই ক্রিপ্টের যে পুরনো দেয়াল সেটার সাথে সেটে গেলেন। অন্ধকার, ঘুরঘুরটি চারিদিকে, এবং শোঁ শব্দ হচ্ছে বাতাস এদিক দিয়ে ঢুকে, এই ক্রিপ্টের এদিক দিয়ে ঢুকে বের হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে এই মাঝখানে যে সার্কোফোকাসটা রাখা এই বড় মানে কফিন মানে পাথরের সেটা চারপাশে ঘুরতেছে। এটা বাতাসটা রাউন্ড করে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো তিনি বেশ মানে ভয় পাইছেন, অবাক হয়েছেন যে বাতাস এরকম সার্কেল করতেছে কেন। তিনি একদম পিছায় দেয়ালের সাথে মিশে গেলেন, মিশে গিয়ে চুপ করে বসে পড়লেন মাটিতে। ভয় পেলে এটা অনেকে করে, তিনিও করছেন এটা, বসে তিনি চুপচাপ দেয়ালের সাথে মানে মিশে আছেন এবং দেখার চেষ্টা করতেছেন খোলা অংশটা যেখান দিয়ে ওই ফ্ল্যাশ, বিদ্যুতের ফ্ল্যাশ দেখা যাচ্ছে, মানে ক্রিপ্টে ঢোকার যে দুই পাশে দুইটা মানে খোলা জায়গা দরজার মতো। তো তিনি আর কাউকে দেখতেছেন না যে কেউ এখানে আসছে বা কিছু। এর মাঝে তিনি দেখলেন যে দুইটা এরকম কুকুর বেশ বড় বড় এসে ঢুকলো ওদিক দিয়ে, দুইটা কুকুর, বেশ বড় বড় দুইটা কুকুর, হাউন্ড টাইপের, এবং এগুলোর গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো ভাটার মতো জ্বলতেছে। ঢুকে ওই দরজা দিয়ে ঢুকে ঠিক তার দিকেই তাকায় আছে এবং মনে হচ্ছে তাকে দেখতে পাচ্ছে। তো তিনি এই ঝড়ের শব্দের মধ্যে কুকুরগুলোর কণ্ঠ থেকে গড়গড় শব্দটা শুনলেন, মনে হলো বেশ মানে বেশ ভারী বেজলা শব্দ বেরোচ্ছে গলা থেকে, এবং হাউন্ডগুলা মুখ খুলছে। তিনি এই সময় বিজলির আলোতে দেখলেন হাউন্ডের মুখের ভেতরে যে দাঁতগুলো, সদন্তগুলো দেখা যাচ্ছে, ঝকঝক করতেছে, এরকম মানে ভয়ঙ্কর একটা জিনিস। আসলে মিস্টার মর্গানের এমন অবস্থা তিনি বেহুশ হয়ে যাবেন এরকম লাগতেছে। তিনি তাদের এলাকার, তিনি যেই এলাকার মানুষ ওয়েলসের, যেখানে তিনি যেই ছোট টাউনে থাকেন, তার আশেপাশের অনেক হন্টেড ব্যাপার কথা তিনি শুনছেন। তিনি যেহেতু লয়ার এবং ওইখানে কিন্তু অনেক কিছু পপুলার আছে ব্যাপার স্যাপার, হচ্ছে যে আমাদের দেশে যেমন গ্রামে মানুষে ভূত প্রেতের ঘটনা বা গল্প বলে বা আমাদের গ্রামে প্রচলিত আছে, তাদের ওখানেও কিন্তু এই জিনিসগুলো বেশ প্রচলিত। মানে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায়, ছোট গ্রামে বা মফস্বল শহরে বা টাউনে এইসব জিনিস কিন্তু খুব বেশি প্রচলিত, এই ধরনের ঘটনাগুলো, তারা এইসব নিয়ে খুব কনসার্ন। তো তিনি একজন উকিল হিসেবে কিন্তু শুনছেন অনেক রকম প্যারানর্মাল ঘটনা। তো তিনি তার লাইফে এরকম দেখবেন এটা তিনি কখনো চিন্তা করেন নাই। তো তিনি দেখলেন যে দুইটা কুকুর দাঁড়ায় আছে এবং ঘরটা অন্ধকার, পুরো ক্রিপ্ট, একে তো ক্রিপ্ট, পুরনো ক্রিপ্ট, এবং তিনি বুঝতেছেন যে এটা শত শত বছর আগের কোন ক্রিপ্ট, এবং সামনে যে কফিনটা, সার্কোফাগাস যেটা রাখা, সেটা অনেক পুরানো এবং এটা এনগ্রেভ করা, এনগ্রেভ মানে এটার মধ্যে কাজ করা পাথরের উপরে। তিনি বুঝতেছেন যে এটা মানে একটা বংশীয় কারো, মানে ওখানে কোন বংশীয় মানুষের কফিন এটা। তো কুকুর যেটা তাকে দেখে গড়গড় করতেছিল, মনে হচ্ছে যে কোনো সময় তার উপরে ছুটে আসবে। এই সময় তিনি দেখলেন ওই যে সার্কোফাগাসের যে ঢাকনাটা, লিডটা, সেটা আস্তে আস্তে ঘর ঘর করে একটু একটু করে সরতেছে, এবং এটা যে ভারী জিনিস এটা সরার শব্দ হচ্ছে। কুকুরগুলোকে তিনি দেখলেন পিছায় গেল, কুকুরগুলা কুইং কুইং করে পিছায় গেল, মানে মুখ দিয়ে মানে তাদের যে একটা ফেরোসাস শব্দ বেরোচ্ছিল সেটা থেমে যেয়ে একটা অন্যরকম, কুকুর ভয় পেলে যেরকম শব্দ করে সেরকম পিছায় গেল। তো মিস্টার মর্গান কিন্তু আরো ভয় পেয়েছেন, দেয়ালের সাথে একদম সেটে গেছেন তিনি। তার মনে হচ্ছিল যে দেয়ালটা যদি কোনো মতে তাকে ভেতরে নিয়ে যেত, তিনি যদি ঢুকে যেতে পারতেন দেয়ালের মধ্যে, তাহলে তার কাছে খুব ভালো লাগতো, কারণ তিনি এতটাই ভয় পাচ্ছেন এখন। তো তিনি খেয়াল করলেন যে ওই যে সার্কোফাগাসের যে লিডটা, সেটা আস্তে আস্তে খড়খড় খড়খড় শব্দে সরে গেল, বেশ খানিকটা ফাঁক হয়ে গেল, এবং সেটার ভেতর থেকে একটা ধোঁয়ার কুণ্ডলী বেরোলো, একটা ধোঁয়ার কুণ্ডলী, এবং কালচে ধোঁয়ার কুণ্ডলী, মানে এই যে লাইটনিং ফ্ল্যাশের যে আলো, সেটাতে ঠিক মতো জিনিসটা বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ডার্ক একটা ধোঁয়ার কুণ্ডলী, একদম ডার্ক কিছু ওটা বের হয়েছে, এবং এটা বেশ উচ্চতা, এবং কুকুরগুলো এই কুই কুই শব্দ করে ঘরের মানে সেই ক্রিপ্টের বাইরে চলে গেল। তো তিনি দেখলেন সেই কালো রঙের সেই অবয়বটা বা এনার্জিটা ওখান থেকে উঠে তার থেকে বেশ সামনে গিয়ে দাঁড়ালো, এটার উচ্চতা বেশ মাটি থেকে একদম ছাদ পর্যন্ত, এবং এটা ওইখানে দাঁড়ায় আগুনের শিখার মতো কাঁপতে লাগলো। ওইখানে মনে হচ্ছে যে আগুনের শিখা যেরকম কাঁপে দিক ওদিক করে ডানে বামে, সেরকম করতেছে, মনে হচ্ছে একটা কালো রঙের আগুন ওইখানে মানে দাঁড়ায় আছে, একদম ক্রিপ্টের মাটি থেকে ছাদ পর্যন্ত দাঁড়ায়। তো এই সময় আসলে মিস্টার মর্গানের পুরো মানে ভেতরের যে তার যে সেন্স সেটা প্রায় চলে যাচ্ছে, তিনি পুরোপুরি নিজেকে হারায় ফেলতেছেন, তিনি আর সহ্য করতে পারতেছেন না। এই সময় দেখলেন ঠিক তার যে ক্রিপ্টের বাইরে অনেকগুলো নীল আলো জ্বলে উঠল চারিপাশে, মানে নীল আলোগুলা এক একটা হবে প্রায় 3-4 ফিট করে উঁচু মাটির থেকে, এগুলো এই ফাঁকা চাকা দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো নীল আলো, এরকম এরকম এক একটা থামের মতো এরকম জ্বলে উঠছে বাইরে। আর ঠিক এই সময় তিনি বাইরে থেকে চিৎকারের শব্দ পেলেন, মনে হল একসাথে কিছু কণ্ঠ, মানে কণ্ঠগুলো হবে কিরকম, রাতের বেলা যদি পেঁচা চিৎকার করে ডাকে, এরকম একসাথে অনেকগুলো পেঁচা বা নিশাচর পাখি যদি মানে খুব কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠে এইভাবে চিৎকার করার শব্দ পেলেন তিনি। শব্দটা এত লাউড ছিল মনে হল তার কিপটের ভিতরে একদম কাঁপতেছে শব্দটা। এবং এই সময় তিনি দেখলেন যে সেই যে ধোঁয়ার যে কুণ্ডলিটা বা কালো রঙের একটা এনার্জি যেটা, সেটা আস্তে আস্তে তার কাছায় আসতেছে। তো মিস্টার মর্গ্যান আসলে তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি বেহুশ হয়ে গেলেন, ওই সময় সেন্সলেস হয়ে গেলেন। তো যখন তার সেন্স ফিরছে তখন তিনি ফাইন্ড আউট করলেন যে তিনি অন্ধকারে কোথাও শুয়ে আছেন। তো তিনি উঠে খেয়াল করার চেষ্টা করলেন, বুঝলেন যে তিনি কোন অন্ধকার জায়গায় আছেন। তখন তার মনে পড়ল যে তিনি ক্রিপ্টের মধ্যে ছিলেন। তিনি লাফ দিয়ে উঠে দাঁড়ালেন ভয়ে। তো ভয়ে উঠে দাঁড়ায় তিনি দেখতেছেন যে বৃষ্টি, ঝড় বৃষ্টি যেটা ছিল তিনি বেহুশার আগে, সেই ঝড় বৃষ্টিটা থেমে গেছে। সেখানে ঝড় বৃষ্টি নাই এবং বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে ওখান দিয়ে। তো কাঁপতেছেন তিনি ঠান্ডা, কারণ তিনি ভিজে গেছিলেন, তার কাপড় চোপড় এখনো শুকায় নাই। তো তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে দেয়াল ঘেঁষে ঘেঁষে বেরোচ্ছেন, পিছন দেয়ালটাকে পিছিয়ে দেখে ক্রিপ্টের থেকে, মানে সেই যে সার্কোফেজাস থেকে যতটুকু দূরে থাকতে পারেন তিনি। তো তাকায় দেখতেছেন সামনে যে ওই কফিনটার ডালাটা কিন্তু লাগানো, খুব আশ্চর্যজনক ব্যাপার। তিনি বেহুশ হওয়ার আগে কিন্তু দেখছেন ওটা খুলে গেছে, একটা এনার্জি বেরিয়েছে, এখন দেখতেছে ওটা লাগানো। তো তিনি আস্তে আস্তে দেয়াল ঘেঁষে ঘেঁষে বের হয়ে আসছেন দরজার কাছে, দেখতেছেন যে আকাশে চাঁদ উঠছে এবং চাঁদের আলোতে ছেয়ে যাচ্ছে চারিপাশ, চাঁদের আলোতে ছেয়ে যাচ্ছে এবং অনেক কিছু ভিজা, মানে সেই ঘাসটার ভিজা, এবং বেশ খানিকটা দূর পর্যন্ত তার দৃষ্টি যাচ্ছে। তো প্রচন্ড রকমের ভয় পাইছেন তিনি, মানে খুব ভয় পাইছেন তিনি, ভয়ে তিনি কাঁপতেছেন। এমনি একে তো ঠান্ডা, তারপর ভয়। তো তিনি ভাবতেছেন হেঁটে যাবেন কিনা। তো হেঁটে তিনি বেরোলেন, বেরোয়ে চাঁদের আলো যেহেতু পড়ছে এখন তার জন্য দেখতে সুবিধা হচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছেন। তো দেখলেন যে যেই ক্রিপ্টের মতো তিনি ছিলেন তার কাছেই একটা বিশাল একটা টুমস্টোন, সেই টুমস্টোনটা হয়তো লম্বা ছিল, সেটাকে কেউ মানে এরকম সরায় ফেলছে, হরাইজন্টালি এরকম সরায় ফেলছে ওইটাকে, মানে মোড়াই ফেলছে। এবং এটা যে মোড়াইছে মনে হচ্ছে একটা গাছের ডাল বাঁকা হয়ে হাতের মতো, মানে একটা গাছের ডাল যদি একটা টুমস্টোনকে আগলায় ধরে পেঁচায় ফেলে, মনে হয় যে লতার মতো পেঁচায় ফেলে, সেইভাবে পেঁচায় টুমস্টোনটাকে কাত করে রাখছে। তো তার আর সাহস হল না ওখানে দাঁড়ায় পড়া কিছু, তিনি ভয়ে কাঁপতেছেন, মিস্টার মর্গ্যান ভয়ে কাঁপতেছেন, তিনি চিন্তা করতেছেন কি ব্যাপার। তো তিনি যখন নাকি অনেক দূর চলে আসছেন ওই জায়গাটাকে পিছনে ফেলে, সামনে মানে কবরের শুরুর দিকগুলোর কাছে যখন চলে আসছেন, তখন পিছন থেকে আবার একটা কর্কশ ডাক শুনলেন, মানে অনেক ভয়ঙ্কর রকম একটা কর্কশ ডাক। তার কাছে এটা মনে হলো যে এটা কি কোন নিশাচর পাখির ডাক। তো পিছিয়ে ফিরে তিনি দেখতেছেন যে না, দূরে মনে হচ্ছে গাছের উপরে সেই যে একটা মহিলার অবয়ব সেটা বসা এবং কালো রঙের এই জালখেলার মতো পরা। খুব আশ্চর্যজনক ভাবে দেখলেন যে সেটার যে দুইটা পা ঝুলে আছে, পা গুলো উল্টো, মানে বাঁকানো, পেছন দিকে বাঁকানো, মানে যেই জিনিসটা বসে আছে গাছের উপরে সেটা কিন্তু তার দিকে মুখ করে বসা। তার চেহারা কিচ্ছু বোঝা যাচ্ছে না, কালো আলখেল্লা এবং চেহারার মধ্যেও কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। এই চাঁদের আলোতে পুরো আরো মানে অন্যরকম ভাবে দেখা যাচ্ছে। হাতগুলো ঝুলে আছে, পা দুইটা ঝুলে আছে ডাল থেকে এবং দুইটা পা ঘোরানো পেছন দিকে, পেছন দিকে টুইস্ট করা দুইটা পা। তিনি মানে ভয়ে আসলে তার মানে আত্মা উড়ে গেছে, তিনি ঝেড়ে আবার দৌড় দিলেন ওখান থেকে। দৌড়াইতে দৌড়াইতে তিনি তার স্ত্রীর কবরের পাশ থেকে তিনি পাস করে যাচ্ছেন। তার খুব মায়া লাগতেছে, তার খুব কষ্ট লাগতেছে, তিনি মানে তিনি চিন্তা করলেন যে আমি কি এখানে আসতে পারবো, আমার কি সাহসে কুলাবে, এটা ভাবতেছিলেন মিস্টার মর্গ্যান। তো তিনি যখন নাকি দরজাটা পার হয়ে যাচ্ছেন, মেইন গেটটা দেখলেন যে পুরো লাগানো না, ভেজানো, এটা ফাঁক দিয়ে যখন বের হয়ে যাচ্ছেন, তার কাছে মনে হলো তার কানের কাছে তার স্ত্রীর কণ্ঠ তাকে মনে হলো বলল যে প্লিজ ডু ভিজিট মি সাম টাইম, ডোন্ট লিভ মি হিয়ার অলোন। মানে মানে মিস্টার মর্গ্যানের মনে হলো যে মানে তার হার্টটা মানে ছিঁড়ে যাবে, এত দুঃখ লাগলো তার। তিনি ফট করে ঘুরে তাকালেন, তিনি দেখলেন যে ওই যে অবয়বটার গাছের উপর দেখছেন তার স্ত্রীর কবর থেকে কিছুটা দূরে দাঁড়ায় আছে। তো মিস্টার মর্গ্যানের একসময় ভয় উবে গেছিল, তার খুব মনে হচ্ছিল যে তিনি ফিরে যান, কিন্তু তার আর সাহস হল না শেষ পর্যন্ত। তিনি দৌড়ায় গেলেন নিজের গাড়ির কাছে, নিজের গাড়ির কাছে যেয়ে গাড়ি তিনি পকেট হাতলে তার চাবি পাইছেন গাড়ির, গাড়ির গেট খুলছেন, গাড়ির গেট খুলে উঠে বসলেন, উঠে বসে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেন, স্টার্ট হচ্ছে না, কয়েকবার ইগনিশন দিয়েছেন হচ্ছে না, কয়েকবার ইগনিশন দিয়েছেন হচ্ছে না। এই সময় মনে হলো তার গাড়ির ছাদের উপর ধুম করে কিছু একটা পড়ল, ধুম করে কিছু একটা পড়ছে এসে, মানে বেশ ভারী টাইপের, ভারী কোনো মানুষ, মানুষের ওজন যদি এসে পড়ে সেরকম। তো তখনকার গাড়ি আরো স্ট্রং ছিল, বডি ছাদটা ডেন্ট হয়নি, কিন্তু বোঝা গেছে ভারী কিছু পড়ছে। তো যেই সময় এটা পড়ছে, তিনি তখন তার মতো মানে ই পড়া শুরু করছেন, তার ধর্মীয় যে বই ছিল সেখান থেকে তিনি ই পড়া শুরু করছেন, তো ভার্স পড়া শুরু করছেন, এবং তিনি তখনই তার গাড়িটা স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর তিনি তাড়াতাড়ি গাড়িটাকে ঘোড়ায় রওনা দিলেন এবং তিনি সামনের দিকে যাচ্ছেন। এবং এই বলছিলাম তো যে কবরস্থানটা পাহাড়ের উপরে ছিল, কিন্তু রাস্তাটা বাঁকানো, এবং সেই রাস্তা দিয়ে যখন গাড়ি নামছে তিনি দেখতেছেন যে ভিজা রাস্তা, রাস্তা ভিজে আছে, মানে এরকম বাঁকানো রাস্তা ঘুরে তার হাত কাঁপতেছে। তার মনে হচ্ছে যে তিনি যদি ভুল করেন হয়তো মেজারমেন্ট ভুলে গাড়ি পড়ে যেতে পারে উপর থেকে, কিন্তু তিনি খুব নার্ভাস যিনি যাচ্ছেন এরকম। এবং তিনি ভাবলেন যে তার তার যে লেট হয়েছে তাকে কেউ খুঁজতে আসে নাই, এটাও তার কাছে খারাপ লাগলো। তিনি নিজেকে তখন রিয়েলাইজ করতেছেন যে আমি কতটা দূরে চলে আসছি সবার কাছ থেকে, যে আমাকে এখন কেউ খুঁজতেছে না, আমি যে এতক্ষণ মিসিং, কেউ কারো মাথায় আসলো না। তখন তার কাছে মনে হলো যে মানে এরিকের বাবার কথা, যে আমার তো সন্তান আছে একটা, ওইটাই তো আমার স্ত্রীর একটা চিহ্ন আমাকে রেখে গেছে। তো তিনি মানে তখন এগুলো অনুধাবন করা শুরু করলেন। তো যখন অনুধাবন করতেছেন, তিনি যখন নাকি একটা লুপ থেকে বেরোবেন, পাহাড়ের রাস্তাটা ঘুরে নামছে, ওই জায়গায় বেশ কিছু গাছগাছালি ঝোপ ছিল, এখানে তিনি দেখলেন রাস্তার মাঝখান আগলে দাঁড়ায় আছে কালো রঙের সেই অবয়বটা, এবং ওই যে পুরা কালো রঙের গাউনের মতো পরা। এখন তিনি গাড়ির হেডলাইটের আলো এটার চেহারা দেখলেন, এটার চেহারাটা হলো কালো কুচকুচে, একদম মানে নিকশ কালো চেহারা, এবং এটার দুটা চোখ আছে, চোখগুলো মনে হচ্ছে কালচে লাল, মানে কালচে লাল, মানে এটা কিসের সাথে বর্ণনা হবে বোঝা যাচ্ছে না, কালচে লাল রঙের চোখ, মানে যে অংশটা কালো সেটা কুচকুচে কালো, কিন্তু চকচক করতেছে হেডলাইটের আলো পড়ে, এবং শুধু ঠোঁটের জায়গাটা লাল, এবং পা দুটা ঘোরানো ওই পাশে, এবং দুইটা পাও কালো রঙের, মানে পেছন দিকে ঘোরানো পা দুইটা, হাত দুইটা আছে এবং তার গাড়ির সামনে দাঁড়ায় আছে। তো তিনি খুব মানে সাহস করে বা মনের মন থেকে, তার স্পিরিট থেকে আসলো, তিনি সেই যে ভার্স পড়া শুরু করলেন জোরে, এবং তিনি তার যে অ্যাক্সেলারেটরে খুব জোরে দাবায় দিলেন। তিনি চিন্তা করলেন যা তাকে কপালে লাগবে, তিনি বুঝলেন যে এটা একটা প্যারানর্মাল এন্টিটি। তো তিনি খুব স্পিডে ওখানে গেলেন, কিন্তু এক সেকেন্ডে দেখলেন যে তিনি মনে হলো কিছু একটা ভেদ করে চলে গেলেন তার সাথে, কিছু লাগে নাই তার গাড়ির সাথে। তিনি সেই বিবলিক্যাল ভার্স পড়তে পড়তে গাড়ি চালাতে চালাতে, এবং তিনি মনে হলো যে তিনি আউট অফ দিস ওয়ার্ল্ড আছেন, তিনি আসলে তার নিজের সেন্সের মধ্যে ছিলেন না, এইভাবে তিনি কোন সময় যে তার বাসার সামনে এসে পড়ছেন তার খেয়াল নাই। তিনি বাসার সামনে এসে গাড়িটা রেখেই তিনি দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে তার দরজাটা, তিনি মেইন যে ডোর ছিল, মেইন ডোরের তার কাছে চাবি ছিল, খুলে ফেললেন, খুলে ঢুকলেন। ঢুকে তিনি চিৎকার করা শুরু করলেন ম্যানেজারের নাম ধরে। একটু পরে দেখলো যে হন্তদন্ত ম্যানেজার ছুটে আসছে, এসে বললো যে আপনি আসছেন, আপনাকে খুঁজতে আমরা কোথায় কোথায় গেছি, আমরা ভাবছি আপনি শহরে চলে গেছেন কোথাও, কি ব্যাপার, আপনার গাড়িও নাই নাই। তখন তিনি বলতেছেন যে ইউ ডাম পিপল, তোমাদের মাথার মধ্যে কি নাই যে আমি কবরস্থানে গেছি, বলে আমরা কবরস্থানে এখানে গেছি, আপনার গাড়ি দেখি নাই, কখন গেছিল তোমরা, ঝড় বৃষ্টি হওয়ার আগে, ওখানে যে আপনার গাড়ি দেখি নাই এবং আপনাকেও কেউ পায় নাই ওখানে। তো তখন মিস্টার মর্গান অবাক হয়ে গেলেন যে তার গাড়িটাকে কিভাবে দেখলো না, তাকে হয়তো না দেখতে পারে, হয়তো তিনি ওই সময় হয়তো তিনি দৌড়ায় ক্রিপ্টে গেছেন। তো যাই হোক, তিনি বললেন যে আমি একটা ইনসিডেন্টের মধ্যে দিয়ে গেছি। তিনি একদম যে ধপাস করে বসে পড়লেন কাউচে, তার ম্যানেজার তাকে শান্ত করার চেষ্টা করলেন তাকে বিভিন্নভাবে। তো তিনি বললেন যে আমাকে একটু পানি দাও, আমি পানি খাই, তাকে তার পানি এনে দিলেন। এবং তখন ম্যানেজার সাহেব বললেন যে কি হয়েছে, তখন তিনি সবকিছু বললেন ম্যানেজারকে যে এই ব্যাপার। তো বলল যে আমি আমার বাচ্চাকে দেখতে চাই, আমার বাচ্চাকে আমি দেখতে চাই, আজকে তার খুব ইচ্ছা হচ্ছে যে এরিকের আব্বাকে দেখার। তো ম্যানেজার বললেন যে আই উড সাজেস্ট নট, এখন না, বিকজ আপনি এমন একটা এনভায়রনমেন্ট থেকে আসছেন, এনভায়রনমেন্টটা ভালো না। আমি মনে করছিলাম যে আপনার সাথে এই নিয়ে কথা বলবো যে ম্যামকে ওইখানে ব্যারি করাটা ঠিক হয়েছে কিনা, বাট স্টিল সো আপনাকে আমি চেষ্টা করি একটু শুদ্ধি করার, আপনি আগে শাওয়ার নেন। যাই হোক, মিস্টার মর্গান ফ্রেশ হয়ে আসেন, তাকে তার ম্যানেজার বললেন শাওয়ার নিতে। ওই সময় কিন্তু ম্যানেজারদের বেশ কর্তৃত্ব ছিল মালিকের উপরে, এখন এখন ওরকম আছে কিনা জানি না, এখন তো মানুষের আসলে বিভিন্ন ম্যানেজমেন্ট টিমে চলে যায়, সেখানে আরো কঠিন কর্তৃত্ব চলে আসে মানুষকে ঠিক রাখার জন্য, তাদের ম্যানেজাররা অনেক রকম ট্রিট করে, বাট ওই সময় বেশ কর্তৃত্ব ছিল, একটু গার্ডিয়ানের মতোই আচরণ করতো ম্যানেজাররা। যাই হোক, মিস্টার মর্গান তারপর যখন ফ্রেশ হয়ে আসেন, তিনি তখন তাকে তাদের বাসাই নাকি তাদের হোলি ওয়াটারেরই ছিল, সেটা দিয়ে তাকে ছিঁড়ায় দেন ই করেন এবং বলেন যে আপনি ই করেন এখন যেতে পারেন আপনার ছেলের কাছে এবং আই থিঙ্ক আপনি চার্চের ফাদারের সাথে কথা বলবেন কালকে এই ব্যাপারটা নিয়ে যে আপনি কি দেখছেন কি। তো যাই হোক, মিস্টার মর্গান তখন যায় সেই গভর্নেন্স যিনি ছিলেন বাচ্চাকে দেখাশোনা করতেন তিনি ঘুমাইছিলেন, তো তিনি উঠে আসছেন এসে, তারপর তিনি যে তার সন্তানকে দেখে নাকি খুব আবেগ আপ্লুত হয়ে যান এরিকের আব্বাকে দেখে। যাই হোক এইভাবে কাটে। তো তিনি রাতের বেলা তার ঘরে গিয়ে তিনি চিন্তা করেন, তার অনেক রিয়েলাইজেশন আসে যে আমি অনেক ভুল করছি, আমি কেন সারাক্ষণ আমার কাজকর্ম সব ছেড়ে দিই, এটা তো জীবন না আসলে। এগুলো তিনি নিজেই চিন্তা করেন, তিনি ম্যানেজারের সাথে অনেক রাত পর্যন্ত আলাপ করেন, তাদের কাছেরই মানুষ ম্যানেজার। তো যাই হোক সবচেয়ে বড় কথা যে তার স্ত্রীর বড় বোন তাকে দেখতে আসেন তার কয়েকদিন পরে। এর মাঝে কিন্তু মিস্টার মর্গান চেষ্টা করছেন তার কাজে কিছুটা মনোযোগ দেওয়ার। তো তার বড় বোন এসে তার সাথে কথা বলেন, বলে যে আমি শুনছি আপনাদের ম্যানেজারের কাছে যে আপনি নাকি একটা উইয়ার্ড ইনসিডেন্টের মধ্যে দিয়ে গেছেন। তো মিস্টার মর্গান বলেন যে হ্যাঁ আসলে আমি এরকম কবরস্থানে গেছিলাম এবং আমি আসলে কেমন যেন অনেকটা আসক্ত হয়ে গেছিলাম যে ওখানে যাওয়ার প্রতি, তো ওখানে যে বসে থাকতাম, তো এই ইনসিডেন্টটা হওয়ার পর আমার মধ্যে কিছুটা রিয়েলাইজেশন আসছে জিনিসটা কি। আপনি তো পুরো শুনেন না নিশ্চয়ই, ম্যানেজার কি আপনাকে সব বলছে? তখন তার স্ত্রীর বোন বলে যে না আসলে সব বলে নাই, সো ইট উড বি ভেরি নাইস ইফ ইউ টেল মি। তো তখন মিস্টার মর্গান পুরো জিনিসটা বলে যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো তখন তার স্ত্রীর বড় বোন বলেন যে আসলে কিছু ব্যাপার আছে যেগুলো আপনার সাথে লিলি কখনো শেয়ার করছে না, তার স্ত্রীর নাম ছিল লিলি, সে কি আপনার কাছে শেয়ার করছে কিনা আমি জানি না। তার কিছু প্যারানর্মাল ব্যাপার ছিল, ছোটবেলায় কিন্তু সে পজেসড ছিল এবং পজেসড হওয়ার পর তাকে কিন্তু আমার বাবা তার এক ফ্যামিলি ফ্রেন্ড এক্সোসিস্টকে দিয়ে এক্সোসিজম করায় এবং এক্সোসিজমের ফলে কিন্তু তাকে ছেড়ে যায় সেই এন্টিটি, সেই ডিমন যেটা আছে সেটা ছেড়ে যায়। কিন্তু তার পেছনে কিন্তু সেটার একটা প্রভাব রয়ে গেছিল, তো সেটা পরবর্তীতে আমরা আর দেখি নাই যে আপনার সাথে বিয়ে শাদী হয়েছে এবং দে আর ইউ গাইজ আর হ্যাভিং গুড লাইফ, তো তখন আর কিছু দেখি নাই। তবে আপনার যে সন্তান সে পেটে আসার পর থেকে কিন্তু আপনার স্ত্রী কিছু জিনিসপত্র দেখত, সেটা আপনাকে কখনো বলছে কিনা আমি জানি না, আই থট যে সে আপনার সাথে শেয়ার করছে, বাট আপনার কাছে কি এরকম কোনো ঘটনা আছে? তো তখন মিস্টার মর্গান বলে যে না আমি এরকম কিছু আমাকে শেয়ার করে নাই, সে কিছু বলেনি। বলে যাই হোক আমাকে কয়েকটা জিনিস শেয়ার করছিল যে সে দেখতো যে একটা দাঁড়কাকে সে বসে থাকতো আপনাদের বেডরুমের কাছে, বিশেষ করে আপনি যখন নাকি আপনার চেম্বারে থাকতেন তো সে প্রায় দাঁড়কাক দেখত, একটা বিড়াল এসে থাকতো, সেই বিড়াল তার দিকে তাকিয়ে থাকতো অন্যরকম এবং অনেক সময় সে রেস্টরুমে থাকলে তার রেস্টরুমের দরজা নক করত। তো সে খুব ভয় পেত, লিলি খুবই ভয় পেত এই ব্যাপারটা নিয়ে, তার ছোটবেলার কথা তার মনে হতো। তো তাকে নাকি স্বপ্নে দেখাইছিল যে সামহাও তাকে কোনো ক্ষতি করবে তার সাথে যে ডিমেন্ট ছিল, তো সে তখন সেই স্বপ্নেই তার সাথে ফাইট করে বলে যে না আই উইল লেট দ্যাট হ্যাপেন, মানে আমি সেটা হতে দিব না, মানে তার ক্ষতিটা ছিল তার সন্তান কেন্দ্রিক, তো সে নাকি তখন বলে যে আমি সেটা হতে দিব না। তো যাই হোক এরপরে লিলি আমার কাছে আর কিছু ক্লিয়ার করে নাই, আমি যতটুকু জানতাম তার বোন হিসেবে আমার কাছে যতটুকু বলছে এতটুকুই। তো খুব আশ্চর্য যে আপনি তার হাজবেন্ড আপনাকে বলে নাই। তো মিস্টার মর্গান একটু অবাক হন, তিনি বলে যে না লিলি কখনোই এইসব কথা বলে নাই আমাকে। তো তখন সেই তার স্ত্রীর বড় বোন বলেন যে আপনি একটু সাবধানে থাকবেন, হ্যাঁ লিলি আপনাকে অনেক ভালোবাসত, আপনাকে অনেক পছন্দ করত, তার সন্তানকে হয়তো সে প্রোটেক্ট করার চেষ্টা করছে সবসময় এবং সে তখন নাই। তো যাই হোক আপনি আপনার বাসাটাকে পরিশুদ্ধ করুন, ছেলেকে চার্চে নিয়ে যাবেন এবং বাসাটাকে পরিশুদ্ধ করবেন এবং সবসময় দেখাশোনা করে রাখবেন এবং একটু ধর্মকর্ম ভালো মতো প্র্যাকটিস করবেন। এই কথাটা বলে তার স্ত্রীর বড় বোন, মিস্টার মর্গান খুব অবাক হন এবং তার স্ত্রীর বড় বোন এটাও বলেন যে এমন হতে পারে ওই ডিমেন্টটা আপনাদের প্রতি প্রভাব ফেলার চেষ্টা করতেছে, হয়তো আপনাকে প্রথম টার্গেট করছিল, সো আপনি কিন্তু আপনার বাচ্চার গার্ডিয়ান, সো বি কেয়ারফুল। তো যাই হোক এরিকের দাদা তখন থেকে বেশ কেয়ারফুল হয়ে যায় এবং তিনি এরিকের বাবাকে চার্চে নিয়ে যান এবং তারপর থেকে সবসময় দেখাশোনা করে রাখতেন, শুধু গভর্নেন্সের উপর তিনি ভরসা করতেন না, তার খালাও আসতো দেখাশোনা করত এবং তিনি মোটামুটি খুব ধার্মিক মানুষ হয়ে যান, চার্চে যাওয়া আসা করতেন নিয়মিত এবং নিজের মতো সবসময় বাসায় একটা ধর্মীয় পরিবেশ বজায় রাখতেন। তো এরিকের বাবা নাকি তার জীবনে উদ্ভট কিছু জিনিসপত্র দেখছেন তার জীবনে, তিনি যখন নাকি শহরে আসেন মানে লন্ডনে চলে আসেন তখন তিনি অনেক কিছু দেখছেন, তো সেগুলোর সাথে তিনি আসলে রিলেট করতে চান না অতীতের ব্যাপারটা, তবে রিলেশন থাকলেও থাকতে পারে। তো এটাই হচ্ছে এরিকের পাঠানো ঘটনা তার দাদার জীবনের, এবং বেশ আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং ভয়ের একটা ব্যাপার। মানে এইরকম এক্সপিরিয়েন্স যদি কারো হয় সে কিন্তু প্রচন্ড রকমের ভয় পাবে, খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আমার মনে হয় যে এরকম একা একা একটা কবরস্থানে, পুরনো কবরস্থানে, এবং সেই কবরস্থান অনেক বছরের পুরনো, আমি কিন্তু এরকম কবরস্থান দেখছি, এমনকি আমাদের বাংলাদেশেই দেখছি। আপনাদেরকে আমি ঘটনাও বলছি, রেডিওতেও শেয়ার করছি, আবার আমার শোতেও শেয়ার করছি যে আমি এমন একটা জায়গায় ছিলাম যেটার পেছনেও ঠিক এরকম 300 বছরের পুরনো একটা কবরস্থান ছিল, এবং সেটা গ্রেভিয়ার, ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার, বেশ পাহাড়ের উপরে, সেটা পাহাড়ের উপরে। এবং সেই আমি যেই বাসায় ছিলাম ভাড়া, সেই বাসার মালিক আমাকে বলছিল, আমাকে যখন সে আমার সাথে কথাবার্তা বলে আমার পরিচয় নিয়েছে, পরিচয় পাইছে, তখন সে আমাকে বলছে, বাবু ভাই আপনি কিন্তু ওইখানে যাবেন না, ওই কবরস্থানে কিন্তু আপনি যাবেন না। আমি বলছি কেন? বলে মন হইতেছে আপনি কিউরিয়াস মানুষ, আপনি যাবেন না, ওখানে যাবেন না। তাই আমি বলছি কি সমস্যা ওইখানে? বলে ওখানে সাপ আছে, অনেক মানে ভয়ঙ্কর বিষধর সাপ আছে, ওখানে যাবেন না। তো যাই হোক, এটা বলে আমাকে সাবধান করার চেষ্টা করছিলেন। তো আমি যাই নাই, অবশ্যই আমি যাই নাই, তবে আমি একদিন ঝড়ের মধ্যে আসতেছিলাম ওইখান দিয়ে। ওইটা কিন্তু এরকম যে টিলার মতো উঁচু জায়গা, হ্যাঁ, এরকম রাস্তাটা এরকম উঠে গেছে। আমি স্পেসিফিক লোকেশন কাউকে বললে সবাই চিনে ফেলতেন, ওইটা টিলার মতো উঁচু জায়গা, বাঁদিকে কবরস্থানটা। এবং আমি যখন উঠে আসতেছিলাম তখনও ঝড় বৃষ্টি শুরু হচ্ছিল, বেশ আকাশে বজ্রপাত চমকাচ্ছিল, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তেছে, আমার কাছে অন্যরকম লাগতেছিল তাকায় দেখে। মানে বিজলির আলোগুলো যখন চমকায় তখন এই পুরনো টুনস্টোন গুলা, যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ বা যারা এই জিনিসগুলাকে লালন করেন মনে, তাদের কাছে অন্যরকম লাগবে। আমার কাছে আসলে, আমি কিন্তু ওখানে ইনভাইট করতে যাই নাই, আসলেও যাই নাই, আমি ওইখানে ওই কবরস্থানে ঢুকি নাই, বা উনি যেহেতু বাড়িওয়ালা মানা করছে আমাকে ওদিকে যেতে না, প্রবলি মানে তারা তো ওই বাড়িটাকে ওন করে বছরের পর বছর, তারা জানে ওইখান সম্বন্ধে, নিশ্চয়ই তার কিছু জানা আছে। তো এবং সে তিনি বুঝতে পারছেন যে আমি একজন অনুসন্ধিৎস মানুষ, তিনি চাইছেন যে আমি ওদিকে না যাই যাতে কোনো ক্ষতি না হয়। যাই হোক, আমি যাই নাই, বাট আমার কাছে ওই মোমেন্টটা খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল, আমার আশা লাগছে আমার নিজের বাসায় ফিরতে হবে, আমার আশা লাগছে ওইখান থেকে। তো আমি তখন তাকায় দেখে আমার কাছে অন্যরকম লাগছিল, মানে এই সিনটা কিন্তু একেবারেই অন্যরকম। আর যে বাসাটা আমি ছিলাম সেটা জানালা দিয়ে, ওটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, ওটা জানালা দিয়ে কিন্তু কবরস্থানটা দেখা যেত একেবারে। এরকম ঝড় বৃষ্টি হলে যখন বজ্রপাত চমকাইতে একেবারে অন্যরকম লাগতো, একদম হরর মুভিতে আপনারা যেরকম দেখেন সেরকমই লাগতো। এটা একদম পুরনো টুনস্টোন আছে, ক্রস আছে, দেখতে অন্যরকম লাগে পুরা। আর ওই বাসা আমি লাস্ট যেদিন থাকি, ছেড়ে দেওয়ার আগের দিনের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, যেটা হয়েছিল আমার সাথে, সেটা তো আপনাদের সাথে রেডিওতেও শেয়ার করছি আমি, আবার এখানে অদ্ভুততে বলছিলাম ছোট্ট এক্সপিরিয়েন্স, তারপর বলে দিই আরেকবার যে বাসাটাকে কি হয়েছিল আমার সাথে। আমি ওই দিন চলে আসবো, সবকিছু ওই দিন সব ক্লিয়ার করে চলে আসবো, কারণ আমি ওখানে যেতাম বেসিক্যালি ক্লাস নিতে, একটা ওখানে ক্লাস করাতাম। তো আমার ক্লাসের ওখানে শেষ হয়ে গেছে, ওখানে আর আমার ক্লাস করানো লাগবে না, আমি চলে আসবো পরদিন, আমার ফ্লাইট বুক হয়ে গেছে, আমি চলে আসবো। আমি রাতের বেলা শুয়ে আছি এবং আমার মানে ঘুম আসছে না, তখন একেবারে গভীর রাত, রাত 3টা বা 3:30 এরকম টাইম আর কি। তো আমি হঠাৎ করে বিছানায় শুয়ে একটা উইয়ার্ড স্মেল পাওয়া শুরু করি, মনে হচ্ছে যে একটা কেমন খুব বাজে গন্ধ, এই বাজে গন্ধটার সাথে কিছুর মিল নাই। ওই বাসার সামনে কিন্তু ওরকম কোন নর্দমা ময়লা ফেলার জায়গাগুলো কিচ্ছু নাই। আমি ভাবতেছি যে এরকম চারতলার উপরে এখানে গন্ধ কোত্থেকে আসবে, কি তো গন্ধ আসার কথা না, মানে অন্যরকম একটা অবস্থা, মানে কিসের গন্ধ। এবং পেছনে সেই কবরস্থান যদিও আছে, ওইখানে আর কবর টবর দেওয়া হতো না, ওটা অনেক পুরনো, তো এই গন্ধ কোত্থেকে আসবে। তো এরকম আমি জানালাটা বন্ধ করে দিই, আমার পাশে, আমার বিছানার পাশে যে জানালা ছিল ওটা বন্ধ করে দিই, আমি বিছানায় শুয়ে আছি। তখনও সেই আমার মাথার পেছনে ছিল কিচেন সেকশনটা, এবং কিচেনে কিন্তু দরজা নাই, জাস্ট ফাঁকা, স্টুডিও অ্যাপার্টমেন্টে যেরকম থাকে, আর সেই কিচেনের পাশে জানালা আছে। তো আমি শুয়ে আছি, এবং আমি শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে মানে আধো ঘুম আধো জাগরণ অবস্থার মধ্যে চলে গেছি, আমার তখনও কিন্তু ঘুম পুরো আসে নাই, মানে হালকা একটু তন্দ্রা ভাব হয়তো লাগছে এরকম সময়। এই সময় হঠাৎ করে আমি ফিল করলাম আমার কপালে কেউ হাত রাখছে, হ্যাঁ, কপালের মধ্যে একেবারে 3টা আঙুলের মানে স্পর্শ আমি পাইছি। এবং আমি সাথে সাথে ন্যানো সেকেন্ডে মানে আমি খুব জমে গেছি, কারণ আমি জানি যে ওই সামনে স্টুডিও অ্যাপার্টমেন্ট গুলো, ওগুলো নিচতলাও কোনো মানুষ ছিল না, তারা কে কোথায় গেছে আই ডোন্ট নো, মানে আমি যখন ওই বাসায় ওই সময় ছিলাম ওই সময় কেউ ছিল না কোনো ফ্লোরে, আমি একমাত্র মানুষ এই এই চারতলার এই পুরো অংশটার ভিতরে, এবং আমার ফ্ল্যাটেও তো কেউ নাই, আমার কপালে স্পর্শ কে করবে। আমি এক সেকেন্ডে লাফ দিয়ে উঠতে গেছি, এটা কিন্তু ন্যানো সেকেন্ডের ভাবনা, আমি লাফ দিয়ে উঠতে গেছি, দেখলাম আমার শরীর ফ্রিজ হয়ে গেছে, এবং আমি কিন্তু পুরোপুরি কনশাস, মানে আমার পুরা মানে পুরা সচেতন, আমি মানে বুঝতে পারতেছি সব, আমি ঘড়ির কাটার শব্দ পাচ্ছি, আমি উঠে যেতে চাচ্ছি, আমি উঠতে পারতেছি না, শক্ত হয়ে গেছে, আমার শরীরকে চেপে ধরে রাখছে। আমি মনে মনে দোয়া পড়া শুরু করলাম এবং তখন আমি পড়তে চেষ্টা করতেছিলাম সূরা ইখলাস। অনেক কষ্টে আমি সূরাটা শেষ করছি। শেষ করার পরপরই মানে শেষ ভার্সটা শেষ করছি, করার সাথে সাথেই মনে হয়েছে যে মানে আমাকে একটু ধাক্কা দিয়ে ছেড়ে দিল। আমি একটা ডাইভ মেরে বিছানার এই মাথা থেকে ওই মাথায় চলে গেছি। ডাইভ মেরে বুঝেন কতটা ফোর্স আমি দিচ্ছিলাম, ডাইভ দিয়ে ওই মাথায় চলে গেছে। চলে যে আমি তাকালাম, আমার কেন জানি মনে হলো যে আমার যে কিচেনের ওখান থেকে কিছু একটা বা কেউ একটা সরে গেছে, বা আমি দেখি নাই কিছু, মনে হলো কিছু একটা সরে গেছে ওখান থেকে সেট করে, কোনো কিছু লিভ করার যেরকম একটাই। আর সেই সময় কিন্তু আজান দিছে, একদম ফজরের আজান, এবং ওই কবরস্থানের কাছেই ছিল একটা পুরনো মসজিদ, এবং ওই মসজিদও কিন্তু শত শত বছরের পুরনো মসজিদ। ওখানকার অনেকে বলছিল যে এটা নাকি বাংলাদেশের ওয়ান অব দ্য পুরনো মসজিদ ওখানকার অ্যাক্টিভ। যাই হোক, তো সেই মসজিদ থেকে আজান ভেসে আসলো, আজান ভেসে আসলো এবং আমার মানে অন্যরকম লাগা শুরু করলো যে মানে এটা কি হলো, এবং প্রচন্ড স্ট্রেংথ দিতে হয়েছে আমাকে ওই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য। তো যাই হোক, আমি উঠে বসে তখন দোয়া পড়লাম, আর ওই দিনই শেষ রাত্রি ছিল ওই বাসায়। তারপর আমি চলে আসি ওখান থেকে, পরে আমার লোক গিয়ে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসাবার, তো সুতরাং আমার আর ওখানে থাকা হয় নাই। তো এই হচ্ছে সেই কবরস্থান, পুরনো কবরস্থান আর বাসার সাথে আমার এক্সপিরিয়েন্স। এটা কিন্তু একদম আমার নিজের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সুতরাং আমি শেয়ার করলাম এই লাস্টের এই অংশটা, লাস্টের যে ঘটনাটা আমার একদম আমার সাথেই ঘটছে। আমার সাথে যেই ছোট ছোট কিছু ঘটনা ঘটছে যেটার কারণে আমি জিনিসগুলো একেবারেই মানে দেখছি বা বুঝতে পারছি, তার মধ্যে এইটা একটা স্পর্শ পাওয়া। আমি জীবনে স্পর্শ পেলাম, আমি এর আগে নক শুনছি, আমার দরজায় নক করছে, শুধু আমি না ওই রুমে যারা ছিল সবাই শুনছে নক, এবং এছাড়া আমি দেখছি আমার চোখে কালো অবয়ব একদম এরকম এনার্জির মতো আমার নিজের চোখে দেখা, এবং ওই যে আগুন লেগে গেছে এটা আমেরিকাতে থাকতে একদম আমার নিজের চোখের সামনে আগুন লেগে গেছে, বিশাল গাছের উপর দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। আর ওইটা কোনো ই ছিল না, ওয়াইল্ড ফায়ার ছিল না, যে মানুষ যে বলে দাবানল, দাবানল না, দাবানল তো গাছে গাছে ঘষা খেয়ে ঘর, তাদের সাইন্টিফিক ব্যাখ্যা যেটা আছে সেটা, এটা না, একদম স্ট্যান্ড অ্যালোন ট্রি। হ্যাঁ, মানে এগুলোর কোনো সাথে একটা সাথে লাগানো না, হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো একটা মশালের মতো গাছের উপরে, ভয়ঙ্কর। যাই হোক, এইগুলো হচ্ছে আমার নিজের দেখা এক্সপিরিয়েন্স, লাস্টে যেগুলো বললাম। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি যে আমি এক সময় আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো আবার সুন্দর করে শেয়ার করব, গুছিয়ে যতটুকু পারা যায়। তো এটা ছিল প্রথম ঘটনা, যেটা এরিকের ঘটনা শেয়ার করলাম আপনাদের সাথে, মাহফুজ কালেক্ট করে শেয়ার করেছে আমার কাছে, ইট ওয়াজ সো নাইস অফ হিম। তো এখন চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন আরও একটা ঘটনা নিয়ে। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত করে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম আপনাদের মাঝে এবং নিয়ে এলাম আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর হাসান ঢাকার মিরপুর থেকে। তানভীর তাদের গ্রামের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করি। আমি চলে যাচ্ছি তানভীরের পাঠানো ঘটনায়। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার কোন একটি গ্রামের, এবং সেখানে বেশ মাছ চাষ হতো, মানে সেখানকার বেশিরভাগ মানুষ ছিলেন মৎস্যজীবী। মৎস্যজীবী বলতে সেখানে মাছের ঘের ছিল অনেক, এবং অনেক মাছ চাষ হতো সেসব ঘেরে, মানে বড় বড় পুকুর, এবং এটা প্রফেশনালি সেই পুকুরগুলোতে মানুষ মাছ ছাড়তেন লিজ নিয়ে এবং সেখানে মাছ তুলে বিক্রি করতেন আর কি। তো এই মাছ চাষের জন্য এই মাছের পুকুরগুলো পাহারা দেওয়ার প্রয়োজন পড়ত, এবং দেখা যেত প্রায় প্রত্যেকটা পুকুরেরই পাহারাদার ছিল। অনেক সময় দেখা যেত যে কোন একটা পুকুর পাহারা দেওয়া হচ্ছে, তখন দেখা যেত যে পাশের পুকুরের মালিক এই পুকুরের মালিককে রিকোয়েস্ট করছে, তাদের সম্পর্ক ভালো থাকত, যে আজকে আপনি দেন কালকে আমি পাহারা দেবো এরকম। এর মাঝে অনেক ইনসিডেন্ট হতো, মাছ চুরি হয়ে যেত এবং অনেক রকম ইনসিডেন্ট হতো। তো যাই হোক, তো সেই গ্রামেরই এরকম একটা ফ্যামিলির একটা পুকুর, সেই ফ্যামিলির পুরুষ মানুষরা পালা করে পাহারা দিত। মানে কোন সময় দেখা যেত যে বাড়ির কর্তা নিজে গেছেন পাহারা দিতে, তিনি যখন যেতেন তখন একা যেতেন, আর যখন তিনি না যেতেন তার ছেলেদেরকে পাঠাইতেন। তো তার দুই ছেলে ছিল, দুই ছেলে, একজন কিশোর বয়সী 17 বছর আর একজন বয়স 20, কেবল যুবক হয়েছে। তো তারা দুই ভাই গিয়ে পাহারা দিত আর কি। তো যখন মানে পাহারা দেয়া মানে কি, ওখানে গিয়ে সেই পুকুরের পাশে যে তাদের ঘর আছে একটা মাচান ঘর, সেই মাচান ঘরে তারা থাকতো আর কি রাতের বেলা। কোন মানে চোর বা কোনো কিছু হলে তখন তারা ওইটা মানে উঠে দেখতো কি ব্যাপার কি, কোন রকম সাড়া শব্দ পেলে দেখতো আর কি। তো এটাও বেশ কঠিন একটা চাকরি, কারণ দুই ভাই গেলেও এক ভাইয়ের মোটামুটি সজাগ থাকা লাগতো আর কি, এরকম একটা অবস্থা। আর এই পুকুর কিন্তু বেশ দূরে, মানে এই গ্রামের যে মূল বসত ভিটা সেখান থেকে বেশ দূরে, কারণ বসত ভিটা থেকে রাস্তা গেছে সেই রাস্তার পাশে ধুধু ফসলের প্রান্তর, এরপর আছে মানে বিশাল বাগান, সেই বাগানের পাড়িতে যেতে তো বাঁশঝাড় আছে, মানে বেশ গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর কাছাকাছি দিকে পুকুরগুলো, এবং একটা পুকুর না অনেক পুকুর, বেশ অনেকগুলো পুকুর কাটা হয়েছে, এবং পুকুরগুলোর পাশে আবার ফসলি জমিও আছে, সেখানে চাষ হয়। এবং মোটামুটি দেখা যেত যে কাছাকাছি পুকুরগুলো, ওই যে বললাম নিজেদের আন্ডারস্ট্যান্ডিং থাকলে একজন আরেকজনকে একটু সাপোর্ট করত, কিন্তু প্রত্যেকেরই মোটামুটি এরকম একটা করে ঘর ছিল পুকুরের পাড়ে। আর এটা যেহেতু তাদের একটা মানে আয়ের উৎস, এটাতে তারা খুব মূল্যায়ন করতো আর কি। এরকম বৈশাখ মাসের কোন একটা রাত, সেই দিন বেশ দামাল হাওয়া চলছে, মোটামুটি বেশ গাস্টি উইন্ড চারিদিকে, তো ওই দিন ওই পরিবারের দুই ছেলের মধ্যে বড় ছেলেটার শরীরটা খারাপ, মানে জ্বর আসছে, আর তার বাবাও তার আগের দিন পাহারা দিয়ে ক্লান্ত, তার বাবা যেতে পারবে না। তো ছোট ছেলেকে তার বাবা বলল যে কি রে তুই কি একা পারবি নাকি যেতে, তো ছোট ছেলে বলল যে আমি বাসার বাইরে নিয়ে যাই। বাসার বাইরে হচ্ছে যে তার এক কাজিন, তার এক কাজিন তার থেকে একটু বড়, তার বড় ভাইয়ের বয়সী প্রায়, তো বলল যে বাসার বাইরে নিয়ে যাই। তো তার বাপ বলল যে যা জিজ্ঞেস কর, মানে তার চাচাতো ভাই আর কি, জিজ্ঞেস করো যাইবো নাকি। তো তখন রানা বেরোলো, এই ছেলেটার নাম ছিল রানা, ছোট ছেলের নাম রানা, তো সে বেরোইছে তার কাজিনের কাছে, চাচাতো ভাই বাসারের বাসায় গেল সে হেঁটে হেঁটে, বাসারের বাসা তাদের কাছেই, তাদের এই ভিটার থেকে পাশের ভিটাতেই। তো সেখানে গিয়ে সে তার সেই কাজিনকে ডাকতেছে যে বাসার ভাই দরজা খুলেন দরজা খুলেন। তো অনেকক্ষণ হয়ে গেছে, বেশ রাত হয়েছে, তো মানে তারা অলরেডি ডিনার করে ফেলছে। তো একটু পরে সে বাসার দরজা খুললো, বলল কি রে কি অবস্থা। তখন বলতেছে যে তার ভাইয়ের কথা, যে ওর তো জ্বর আইছে, তো যাইব না আমি তো যামো আজকে, আপনি যাইবেন নি আমার লোকে পুকুরের ওখানে। তো তার ভাই বললো যে আচ্ছা চল যামো, আমার কাজ নেই, চল যামো তুই দাঁড়া। তো তাকে দাঁড়া করায় রেখে তার কাজিন ঘরের মধ্যে গেল, এবং টুকিটাকি সে তার কাজকর্ম করে কাজ সেরে সে বের হয়ে আসলো রেডি হয়ে, এবং তার হাতে তখন একটা লণ্ঠন, লণ্ঠনটা হচ্ছে চার্জ লাইট, সেই চার্জ লাইটটা মানে মানে খুব ভালো মতো যে চার্জ হয়েছে তা না, হালকা আলো দিচ্ছে। তো তখন রানা জিজ্ঞেস করলো যে এটা নিয়েছেন কেন, নিলাম রাস্তাতে যাইতে হবো না, আমার কাছে টর্চ নাই, এটা আলো হইব চল। তো রানা বলছে এটা আর কট্টুক আলো দেখেন, মানে সামান্য আলো, খুব বেশি হচ্ছে না, সামান্য আলো হচ্ছে, বলে আরে চল অসুবিধা নাই। তো রানা তখন বলল চলেন। তো দুইজনে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় রানাদের বাসা যখন ক্রস করতেছে, রানা তখন বললো খারান আপনি একটু আমি ঘরে যাই, ঘরে যাই আমগো হারিকেনটা লই আর বাজারে কই যে আমি যাইতেছি আপনার নিয়া। তো তখন বাসার বললো আচ্ছা যা। তো রানা তখন ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে তার বাবা মাকে বললো যে যাচ্ছি বাসার বাইরে নিয়ে যাচ্ছি, বলে সে বললো যে আমার ওই হারিকেন দাও। তো ঘরে আরেকটা হারিকেন ছিল, সেটা দেয়, এটা ধরায় নিয়ে সে বের হয়ে আসে। তো হারিকেনের আলো হচ্ছে মোটামুটি, হ্যাঁ তাদের কিন্তু একটা টর্চ লাইট আছে, টর্চ লাইটটা নিতে চাচ্ছে না, কারণ টর্চ লাইট তো সারাক্ষণ জ্বালায় রাখা যায় না, হারিকেন নিলে মোটামুটি জ্বলে থাকবে, এই কারণে রানা ওই হারিকেনটা নিছে। তো যাই হোক, তো ওই ভাই হালকা হাতে ওই সেই লণ্ঠন আর হারিকেন দুইটারই কিন্তু মোটামুটি একটু আলো হচ্ছে, এই দুইটা নিয়ে এই দুই কাজিন রওনা দিল। তো হেঁটে হেঁটে যাচ্ছে, তারা গল্প করতেছে, এবং বেশ গাস্টি উইন্ড, সুন্দর মানে বাতাস চারিদিকে বয়ে যাচ্ছে গাছপালা দিয়ে, আর মানে গরমের মধ্যে এই বাতাসটা অসাধারণ লাগতেছে দুজনের কাছে। তো হাঁটতে 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 এক সময় তারা এই প্রান্ত ছাড়িয়ে চলে গেল, সেই বাগান বাগান পার হয়ে তাদের পুকুরের ওখানে চলে গেল। তো পুকুরের ওখানে যখন যাবে, যাওয়ার পথে আইল আছে, আইল ধরে হেঁটে হেঁটে ক্ষেতের মধ্যে দিয়ে আইল যে পুকুরের অংশটা আসলো। এখন পুকুর যেখানে আছে তাদের যে পুকুরটা, এবং তার পাশে বেশ ফাঁকা একটা জায়গা, একটা মানে ক্ষেতের মতো, তার পাশে আবার একটা পুকুর, এরকম ভাবে অনেক দূর গেছে, আর ওই পাশে হচ্ছে বিশাল গাছপালার একটা মানে জঙ্গলের মতো, আর এই সাইডে আছে বাঁশঝাড়, বাঁশঝাড় আর গাছপালা দিয়ে ভরা চারিপাশটা, আর তাদের পুকুরের পাশে তাদের ঘর। তো তাদের পুকুরটা ছিল একদম মানে প্রথমের দিকেই, মানে পুকুরটা এর পাশের গুলা অন্য পুকুর। তো পুকুর পাড়ে এসে দাঁড়ায় রানার কাছে বেশ লাগতেছে, কারণ এই যে বাতাস বইতেছে, বাতাসের মানে ঝাপটাটা চলে যাচ্ছে হচ্ছে পানির উপর দিয়ে, এবং তাদের পুকুরটা বেশ বড় দিঘির মতো প্রায়, এবং সেটার যে বাতাসের ঝাপটা লেগে পানিগুলোতে বড় বড় ঢেউ উঠতেছে, আর আকাশে এই চাঁদের আলো সেটা এসে পড়ছে পানির মধ্যে, ঝকঝক করতেছে অন্যরকম। গাছগুলার যে পাতাগুলো ওই পাশে একদম মানে বাঁকা হয়ে যাচ্ছে এরকম। যাই হোক, দৃশ্যটা খুব সুন্দর লাগলো রানার কাছে। রানা বলল যে আয়না আমরা একটু হাঁটি, এদিক দিয়ে হাইটটাই ঘুরে আসি পাশ থেকে। তো তখন বাসার বলল যে হাঁটবি, আচ্ছা চল। তো বললো যে আচ্ছা এক কাজ কর, হারিকেনটা নিবাই থেকে যা, হারিকেন এখন নেওয়ার দরকার নেই। তো রানা হারিকেনের একদমই করে মানে হারিকেনটাকে নিভাই রেখে ওই যে তাদের যে ওখানে ঘরটা আছে ঘরের দোড়গোড়ার কাছে সাইড করে রেখে সে হাঁটা দিল। তো যখন মানে হারিকেনটা রাখতেছে তার কাছে কেমন যেন একটা বোটকা গন্ধ লাগলো ঘরের ভেতর থেকে, মানে বেশ বোটকা গন্ধ, মানে কেমন যেন একটা গন্ধ। তো সে চিন্তা করলো এই গন্ধ কোত্থেকে আসছে, ইঁদুর টিদুর মরছে নাকি ঘরের মধ্যে এসে, এটা তিনি চিন্তা করতেছে যে এখানে কি অবস্থা, এরকম বাজে গন্ধ কেন। তো তারপরে সে আর ওইটাকে গা না করে হারিকেনটা রেখে সে হাঁটা দেয় বাসারের সাথে, এবং দুই ভাই মিলে হাঁটতেছে, মানে দুই কাজিন মিলে হাঁটতেছে। হেঁটে তাদের পুকুরের একদম শেষ মাথায় চলে গেছে, ওদিক দিয়ে গিয়ে দেখতেছে বেশ ঘন হয়ে গাছপালা জন্মাইছে এবং ওখানে বাতাস শোঁ শব্দ করতেছে। আর দূরের যে বাঁশঝাড়টা দেখা যাচ্ছে, বাঁশঝাড়ের মধ্যে চাঁদের আলো পড়ছে পাতার মধ্যে, আর পাতাগুলো তিতি 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 করে কাঁপতেছে একসাথে অনেকগুলো। খুব সুন্দর একটা দৃশ্য, মানে অসাধারণ দৃশ্য। এগুলো দেখতেছে আর পুকুরে পাড় দিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে মনে হলো বেশ জোরে পুকুরে একটা পানির এরকম বুদবুদ উঠলো, ফুস করে, মানে এত জোরে উঠছে বুদবুদটা মনে হলো যে ভোঁ করে একটা শব্দ হলো পানির, ভোঁতা একটা শব্দ। মানে পানি অনেক সময় দেখা যায় না যে কোনো সিঙ্কের নিচে পানি চলে গেলে ভোঁ করে শব্দ হয় সেরকম। তো একটুখানি অবাক হয়ে গেল রানা যে এটা কি, মানে এত জোরে শব্দ হইলো কি ব্যাপার, এত বড় মাছ কি আমাদের পুকুরে আছে, শান্ত এরকম শব্দ করতে গেলে বিশাল মাছ লাগবে, বিশাল আকৃতির মাছ, এত বড় মাছ থাকার কথা না। তাদের মানে চাষের সময়টা হচ্ছে এরকম যে তারা মাছের মানে মানে 2 কেজি 1 কেজি 2 কেজি হয়ে গেলে, 2 কেজি হয়ে গেলে মাছগুলো উঠায় ফেলে তারা। এইরকম পুরনো মাছ এখানে থাকার কথা না, এত বড় মাছ এরকম হবে, মিনিমাম এরকম বড় মাছ হইতে গেলে বছরকে বছর থাকা লাগে। তো সেরকম তো না, এই এত বড় উঠলো কোত্থেকে, একটুখানি অড লাগছে রানার কাছে। বাসারও বলতেছে কি রে হুঁচো হচ্ছে, এটা কি রে পানি মধ্যে এরম কে। তো বলতেছে বুঝলাম না। তো তারা আবার হেঁটে হেঁটে এই পাশে আসছে। তো তাদের কাছে মনে হলো যে ওই পাশের পুকুরটা মানে একদম তাদের পুকুরের পরে যে জমি, তারপরে যে পুকুর, তারপরে ওখান থেকে মনে হলো ভরস করে পানির একটা শব্দ হলো, বেশ জোরে হস করে, মানে আজ কোন কিছু উপরে উঠে যদি লাফায় পড়ে মাছের মতো পানির মধ্যে, সেরকম একটা শব্দ। তো তখন বাসার বলতে কি রে এনে এগুলো শব্দ করে কি, পানির মধ্যে কি ইসে, এ তো মনে হলো পানির মধ্যে বিশাল কিছু পড়ছে একটা। তো টুটুল বলে বুঝতেছি না ঘটনা কি, চোর টোর আইসে নাকি। কয় না চোর টোর তো দেখা যায় না, তো এক কাজ কর চল ওদিক দিয়েও ঘুরে আসি। তো তখন টুটুলকে নিয়ে বাসার ওদিকে হেঁটেছে, তারা খুব সন্তর্পণে যায় আস্তে আস্তে করে হেঁটে। তো গিয়ে দেখে যে পানিটা বেশ, যেই পুকুরটার ওখান থেকে শব্দ হয়েছে সেখানে ওই দিন তাদের যে ওখানে যে নাকি পাহারা দেয় সে কিন্তু নাই, খালি পুকুরের পাশে মানুষ নাই, কিন্তু পুকুরের পানিতে বেশ আলোড়ন চলতেছে। এবং তারা যখন ওখানে দেখতেছে তখন মনে হয়েছে তার এই পাশের পুকুরে আবার ভস করে শব্দ হইল, তাদের এই পাশের পুকুরটায়। তো তারা দ্রুত এখানে আসছে, এখানে এসেও কেউ নাই, পুরো ফাঁকা, এবং মানে ওইটা পুকুরেও মানুষ নাই, এই পুকুরেও মানুষ নাই, মানে আজকে তারা দুইজনে শুধু এখানে পাহারায় আছে। এন্ড সাম রিজন তাদের সাথে কেউ যোগাযোগ করে না, এর জন্য তারা এটা মানে কাকে কি বলবে, এটা কোনো কিছু নাই। যাই হোক, মানে শব্দ হলো এবং তারা মানে বোঝার চেষ্টা করলো কিসের শব্দ হয়েছে, কিছুই বুঝতে পারলো না। তো তখন বাসার বলল রানাকে যে তারা আমি একটু মানে জল বিয়োগ করে আসতেছি, মানে তার জল বিয়োগ করার প্রয়োজন পড়ছে, বলে আমি তুই সাইডে যা জল বিয়োগ করে আসি, তুই ঢোক ভিতরে ঢোক এখানে। তো ওই সেই যে ইটা তার হাতে যে লণ্ঠনটা আপছা আলোর মানে যেটা নাকি চার্জ শেষ হয়ে যেতেছে সেটা সে রানার হাতে ধরায় দেয় বাসার। তো রানা সেই আপছা আলোর প্রায় নিভু নিভু অবস্থা মানে চার্জ পুরো চলে গেছে এরকম একটা অবস্থা। তো সেই চার্জ লাইট নিয়ে বলে যে আপনি লাগবো না, না আমার লাগবো না, আমি আইতেছি যা। তো সে হাঁটা দিয়েছে ওদিকে বাসার। তো তখন রানা ওই হাতের যে ওই চার্জ লাইটটা নিয়ে আস্তে আস্তে করে তাদের যে এখানে যে ঘরটা আছে মাথান ঘর সেদিকে যাচ্ছে। তো মাথান ঘরটা যেতে গেলে কয়েকটা বাঁশ দিয়ে মাছানটা কিন্তু তৈরি করছে ঠিক পানির উপরে, হ্যাঁ মানে পানির সাইড দিয়ে মাছানটা তৈরি করা। ওইখানে উঠে মাছানের পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গাও আছে বারান্দার মতো, এখান দিয়ে তারা চাইলে মাছের খাবারগুলো ওইখান থেকে দিতে পারে। আর এর জন্যই ওই মাছানটা পানির উপরে করা বাঁশ দিয়ে পাশে, আর মাছানের মধ্যে যাওয়ার জন্য একটা ছোট্ট সাঁকোর মতো মানে বাঁশ দিয়ে করা আর কি, 4-5টা বাঁশ এরকম একসাথে করে এরকম বিছানো। তো একটু সাবধানে হাঁটতে হয়, দুটা বাঁশের রেলিং আছে। তো ওইটা ধরে ধরে হেঁটে হেঁটে সে চলে গেল গেটের কাছে। গেট যে যখন নাকি ঢুকতেছে সে হারিকেন ডাকার সময় খেয়াল করছিল খুব বাজে একটা গন্ধ আসতেছে মাছানের ভিতর থেকে, খুব বাজে, এখনো প্রকট ভাবে গন্ধটা পাইলো। তো সে বলছে কিসের ভাই গন্ধ, কিসের? ইঁদুর মরছে নাকি? ইঁদুর মরলে যে বিচ্ছিরি গন্ধ আসে এরকম। তো সে আস্তে করে তার ওই ইটা সামনের দিকে বাড়াই ধরে যাচ্ছে, মানে মানে দেখবে কিছু মরে পড়ে টড়ে আছে নাকি। তো দেখলো যে ওখানে কিছু নাই, ঘরটা ফাঁকা, মাছান ঘরটা, কিন্তু বারান্দার কাছে মনে হচ্ছে যে তার কাছে যে গন্ধটা প্রকট ভাবে ওই যে ছোট বারান্দার ওখান থেকে আসতেছে। তো রানা আস্তে আস্তে হেঁটে বারান্দার কাছে গেছে, যাওয়ার পর তার মনে হলো সে কাউকে দেখতেছে ওইখানে, কিরে মানুষের মতো, তার বুকের মতো ছ্যাট করে উঠলো, কিরে এখানে মানুষ মানে চোর ঢুকছে নাকি। তো সে দ্রুত তার মাছান ঘরের ডানে বামে তাকাইতেছে, ওখানে একটা কোচ রাখা থাকে তাদের, মানে কোচটা রাখা থাকে মূলত মাছ শিকার করতে গেলে অনেকে করে, কোচ দিয়েও করে আবার অনেক সময়, আবার এটা প্রোটেকশনের জন্য, আসলে চোর ডাকাতের জন্য প্রোটেকশনের জন্য কোচ রাখা থাকে। তো সে তাকাইতে তাকাইতে দেখছে কোচটা ওখানে আছে, আবছা আলো পড়তেছে তার হাতের যে ওই চার্জ লাইট থেকে, মানে সেটার আলো খুব একটা নাই। তো সে কিন্তু এখানে জোরে চিৎকার করে উঠতে পারতো, রানার মনে ইচ্ছা করছিল একবার জোরে ডাক দেয় বাসার ভাই বলে, পরে চিন্তা করলো যে কি থেকে কি হয় কে জানে, ডাকাত থাকলে অনেক অস্ত্র থাকে ডাকাতের কাছে, বা চোরের কাছেও কোনো কনসিল ওয়েপন থাকতে পারে। তো সে আস্তে করে ওই আবছা আলোতে কোচটাকে নিয়ে নেয়, নিয়ে খুব সন্তর্পণে একদম নিঃশব্দে ফ্লোরে ওই নিভু নিভু চার্জ লাইটটা রাখে। চার্জ লাইটের আলো কিন্তু একদম মৃদু ছড়াইতেছে, মানে ঘরের মধ্যে তেমন কোন আলোই হচ্ছে না, মানে সামান্য আলো। যে কোচটা হাতে নিয়ে আস্তে করে সেই মানে বারান্দার দিকে যায়, মানে যেখান থেকে ওই যে একটু এক্সটেন্ডের অংশটা, ওইখানে সে তাকায় দেখে রেলিং এর মধ্যে একটা মানুষ বসে আছে ঠিক তার দিকে ফেস করে, মানে ঠিক সে যে আসতেছে তার দিকে ফেস করা একটা মানুষ, সে মানুষটার মুখটা বোঝা যাচ্ছে না, এই যে চাঁদের আলো পড়ছে, চাঁদের আলোতেও মনে হচ্ছে একদম মানে জেড ব্ল্যাক, কুচকুচে কালো একটা মুখ, সেটার মধ্যে কোন রকমের মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, মুখের বেতন চোখ মুখ নাকটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, চোখ দুইটা বোঝা যাচ্ছে, চোখ দুইটা জ্বলতেছে, বিড়ালের চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলতেছে, আর মানুষটার হাত দুটো আরো শরীরের তুলনায় বেশি লম্বা, হাত দুইটা বেশি লম্বা, মানে মনে হচ্ছে যে শরীর মানে সে যদি এমনি দাঁড়ায় তাহলে হয়তো তার হাঁটু ছাড়া যাবে হাত দুইটা, আর এমনি মনে হচ্ছে যে একটা লুঙ্গি বা কিছু পরা উপরে একটা জামার মতো পরা, কিন্তু চুলগুলা মনে হচ্ছে সবই জটা, মানে ড্রেড যেরকম করা থাকে জটার মতো চুল, মানে এই চুলের কোনো স্বাভাবিকই নাই, জটা চুলের মতো সারা মাথা এরকম ছেয়ে আছে, এবং চেহারাটা জেড ব্ল্যাক, কুচকুচে কালো, চোখ যেটা জ্বলতেছে, এবং তার গায়ের থেকে একদম মানে বোটকা বিচ্ছিরি গন্ধ আসতেছে। তো তার দিকে একদম তাকায় আছে। তো রানা যখন মানে এটা দেখে ফেলছে, রানা ভয়ে মনে করছিল এক সেকেন্ডে দৌড় দিবে, এই সময় মনে হলো ওটা একটা শব্দ করলো, কেমন জানি একটা শব্দ, বু করে একটা শব্দ টাইপের করে ওখান থেকে উড়ে আসলো। তো রানা তার হাতের কোচটাকে ছুড়ে মারছিল ওখান থেকে, মানে দৌড়ানোর আগে সে পিছন ফিরে দৌড় দিয়ে গেছেন, তার আগে হাতে কোচটা ছুড়ে মারছে, মনে হলো কোচটা শাক করে মনে হলো যে ওখান থেকে ক্যাচ করে কিস্তি বিঁধলো, রানা দৌড় দিয়ে ওখান থেকে লাভ দিয়ে তার যে ওই মাছা আছে মাছার থেকে এসে পড়ছে ওই পাশে, পড়ে দেখতেছে যে ওখানে ই আসতেছে, ওখানে তার যে কাজিন বাসার আসতেছিল, তো বাসার আসতে বাসার বললো কেমন একটা শব্দ শুনলাম, সে দৌড় দিয়ে যায় তার কাজিনকে হাত চেপে ধরে বলছে চলেন, বলে দোষে তো বাসার বুঝতে পারে নাই, সেও দৌড়াইতেছে তার সাথে, কি হয়েছে কি হয়েছে, আর দৌড়াইতে দৌড়াইতে তারা চলে আসছে সেই আইলের কাছে। এই সময় ভয়ঙ্কর একটা শব্দ শুনলো, চিৎকারের শব্দ, সেই যে তার এই মাথানের ওইখান থেকে ভয়ঙ্কর রকমের একটা চিৎকার শব্দ, বাসারও কেঁপে উঠছে, বলছে কি, যে সে তখন রানা আর থামলো না, রানা দৌড়াইতে দৌড়াইতে বলে চলেন চলেন, তো কি হয়েছে, তখন সে বলতেছে যে আমি একটা খুব খারাপ জিনিস দেখছি ওইখানে, ওইখানে পিছাস আছে পিছাস। তো যাই হোক, দৌড়াইতে দৌড়াইতে তারা পুরা রাস্তাটা আসলো, এবং ওখানে আর তারা থাকে নাই ওইদিন, দৌড়াইতে দৌড়াইতে চলে আসলো তাদের মানে বাসা পর্যন্ত। বাসা আসার পরে মানে দেখা যাচ্ছে তখনই রাস্তার মধ্যেই কেমন জানি খিঁচুনি উঠতেছিল রানার শরীরে, সেটা বুঝতে পারছে বাসার যে রানার শরীরটা খিঁচুনি উঠতেছিল এবং তার শরীর গরম হয়ে যাচ্ছিল। তো বাসায় এসে যখন পৌঁছায় তখন রানার শরীর অনেক গরম। তো বাসার বাসায় নক করে তার বাবা মা অবাক, ঘুম থেকে উঠে দরজা খুলছে, কি ব্যাপার, বলে যে এরকম ভয় পাইছে রাত্রেবেলা কি জানি এরকম দেখছে, তো আমিও বাসায় যাই একা যাবো না, আপনাদের বাসায় থাকুম। তো বলে ঠিক আছে ঠিক আছে। তো চাচারা বাসায় দরজা খুলে দেয়, তো ঢুকে তো তখন রানার আম্মা খুব টেন্স হয়ে যায় ছেলেকে নিয়ে, দেখা যায় হু হু করে জ্বর বাড়তেছে রাতে, এবং তাকে তাড়াতাড়ি জলপট্টি দেওয়া হয়, এবং বাসার বলে যে আমি কিছু দেখি নাই, বাট আমার রানা যা বললো এটাতে আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি এরকম। এবং তারা রাতের বেলা নাকি তাদের বাসার আশপাশ দিয়ে কেমন গোঙানির শব্দ শুনতে থাকে, গোঙানির শব্দ শুনতে থাকে, কেমন জানি একটা মনে হয় কেউ একদিন গোঙাইতেছে, কোন শিয়াল বা কুকুর যদি গোঙায় যেরকম সেরকম একটা শব্দ তার বাসার আশপাশ দিয়ে তাদের হয়। তো রানার আম্মাও খুব ভয় পায়। তো যাই হোক, পরদিন তার দিনের বেলা সকাল হলে দেখেন যে রানার জ্বরটা একটু কমছে, বাট জ্বর আছে, সে প্রলাপ বকতেছে। তো তাকে ওষুধ এনে খাওয়ায় তারা, ডাক্তারের দোকান থেকে ওষুধ এনে খাওয়ায়। এবং একজন এখান থেকে যে কম্পাউন্ডার তাকে বলে যে ডাক্তার কখন বসবে, সন্ধ্যায়। আর এর মাঝে যেহেতু সে খারাপ কিছু দেখে ভয় পাইছে, তারা মসজিদ থেকে হুজুর নিয়ে আসে। হুজুর এসে দেখে ওনাকে দোয়া করে দেয় ছেলে রানাকে, বলে যে সম্ভবত খারাপ কোনো কিছু দেখছে, খারাপ জিন টিন এরকম। আর ওই থাকে তো এরকম, মানে মাছের ঘেরটেদের আশপাশ দিয়ে এরকম অনেক রকম জিনিস চলাফেরা করে, তো শরীর বদ্ধ করে যেতে হয় আর কি। তো হুজুর তাকে ছেড়ে দেয়, পড়া পানি দিয়ে দেয় আর বলে যে ডাক্তার দেখেন, জ্বর কমে যাবে ইনশাল্লাহ। আর দোয়া দুরুদ পড়তে বলেন, তার মাকে বলেন ফু দিতে, তিনি নিজেও ফু দিয়ে দেন। আর বাসার তেমন কিছু হয়নি, বাসার ঠিক ছিল। তো রানাকে এরকম দোয়া দুরুদ পড়ে দেয় এবং আস্তে ধীরে তাকে ঝেড়ে দেয়। এবং রানাকে কদিন যেতে দেয় না ওখানে, আর পাহালা দিতে আর যেতে দেয় না, রানার বাবাই যেত। রানার ভাইকেও আর পাঠায় নাই। তো কয়দিন পর রানা সুস্থ হয়ে যায়, দু একদিনের মধ্যে সুস্থ হয়ে যায় এবং তার এই বিষয়ে আর অসুবিধা হয় নাই, বাট সে দুঃস্বপ্ন দেখতে ভয় পাইত। তো এই ছিল তানভীর হাসানের শেয়ার করা ঘটনা। আমার কাছে গ্রামের ঘটনা হিসেবে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বেশ ভয়ের মনে হয়েছে। গ্রামের ঘটনাগুলো এরকমই হয় এবং মানুষজন বিভিন্ন রকমের জিনিস এরকম দেখে গ্রামে মাছ ধরতে গিয়ে। এই ব্যাপারগুলো কিন্তু আসলেই অন্যরকম। যেমন আমার অফিসে একটা ছেলে চাকরি করতো, সে আমাকে একবার একটা ঘটনা বলেছিল, খুবই এলোমেলোভাবে বলেছিল, কিন্তু পরবর্তীতে যতটুকু আমি অ্যাড করতে পেরেছি বা আমি রিকল করে ঘটনাটা যতটুকু মনে করতে পারি, যে ওর নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, কিন্তু সেটা সে একদম নিজের তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার কাছে শেয়ার করেছে। এবং আমি জানি সে মোটেই এটাকে এক্সাজারেট করবে না। আমি সেটাকে মোটামুটি আপনাদেরকে একটু ঘটনাটা একসাথে করে বলে দিই, আমি নিজে খেয়াল করে আমার মেমোরি থেকে যতটুকু আসে। অনেক আগে শেয়ার করেছিল আমার কাছে সে, এটা কত হবে 2007-08 সালের দিকে। যাই হোক, ও তখন ছিল একটা কিশোর, তার বয়স হবে 18 এরকম হবে, কিশোর থেকে কেবল যুবক হয়েছে এরকম বয়স আর কি, 17-18 বছর বয়স। তো তখন ওর শখ ছিল মাছ ধরা। তো ও বলছিল যে ওর মাছ ধরার মূল শখটা ছিল সে নাকি পোলো দিয়ে মাছ ধরত। পোলো যেটা ছিল, একটা জলাশয় ছিল তাদের বাসার কাছে, সেই জলাশয়টাতে পানি হতো মাঝে মাঝে, দেখা যেত বর্ষাকালে পানি হয়ে যেত প্রায় হাঁটুর উপরে, এক হাঁটুর উপর মোটামুটি নামলে কোমরের কাছাকাছি পানি থাকতো। তো ওখানে নাকি অনেক মাছ আসতো, তো পোলো ঢুকিয়ে পোলো দিয়ে নাকি মাছ শিকার করতো। তো আমি জানি না জিনিসটা কিভাবে করে, আমার দেখা হয় নাই কখনো। তো যাই হোক, তো একদিন এরকম তার সে বের হয় মাছ ধরতে, তো বৃষ্টির পরে এবং পানি হয়েছে বেশ, তো পোলো নিয়ে যায় বেশ জ্যোৎস্না রাত। তো গিয়ে সে ওখানে দাঁড়াইছে, তো নর্মালি তার সাথে তার দু একজন কাজিন থাকতো আর কি মাছ ধরার জন্য, তো ওই দিন কেউ নাই। তো জলাশয়ের পাশে দাঁড়ায় আছে, তো ওকে নাকি তার চাচা চাচি বলছিল যে এইখানে এই নামার মধ্যে নামবি না, একা একা কোনদিন নামিস না, এখানে কিন্তু পিচাস আছে। তো সে এটা গাই করেনি। তো যখন একা যে দাঁড়াইছে, বৃষ্টি থেমে গেছে, চারিপাশ ভিজা, এবং সে দেখতেছে যে আকাশে এরকম চাঁদ উঠছে, আর তার ওই যে নামা যে জায়গাটা, মানে নিচু যে জায়গা যেখানে পানি জমে, তার পাশ দিয়ে হচ্ছে বাঁশঝাড়। বেশ, বাঁশঝাড় এখানে গেছে, এবং বাঁশঝাড়ের সাথে ওই দূরের ওই ক্যানাল ছিল, ওই ক্যানাল মানে খালের মতো, ওইটার সাথে কানেকশন হয়ে যায় আর কি, এই জন্য পানি এখানে চলে আসে, মাছ চলে আসে। তো সে চিন্তাভাবনা করে লুঙ্গিটাকে একদম এরকম পেঁচায় কাঁচার মতো দিয়ে সে পানির মধ্যে নামে, নেমে সে আন্দাজ করতেছে কোথায় মাছ আছে, এবং তারা নাকি ওই পোলো দিয়ে দিয়ে মাছ মারে। তো এইভাবে সে নাকি আবার সাথে করে একটা হাঁড়ি নিয়ে গেছিল, এরকম মাছ তুলে তুলে সে রাখতেছে। তো মাছ তুলে তুলে রাখতেছে পাড়ে, মানে মাছ ধরে নেয়, ধরে নিয়ে সেরকম ধরে এনে ওখানে এনে ওই হাঁড়ির মধ্যে রাখে। তো এরকম করতে করতে সে হাঁড়িটাকে, সে যখন আরো সামনের দিকে যাইতেছে, তার খুব আগ্রহ ছিল যে মাছ ধরতে ধরতে সে সামনের দিকে যাবে, বাস যে ঝাড় ওইদিকের কাছাকাছি, এবং ওইখানে নাকি বেশ মাছ থাকে, এবং ওরেও ওইভাবে জিনিসটা ই করতেছে যে মাছগুলো নাকি ওইখানে বেশি নড়াচড়া করতেছে, সে বুঝতে পারতেছে ওখানে মাছ আছে। তো সেরকম হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, আবার সে হাঁড়িটাকেও সামনে নিয়ে এসে রাখে। তো এক পর্যায়ে সে যখন নাকি ওই বাঁশঝাড়ের বেশ কাছাকাছি চলে আসে, ওখানে সে দেখতেছে বেশ বড় একটা আলোড়ন, তার কাছে মনে হয়েছে যে ওইখানে বড় কোনো মাছ আছে, বেশ বড় মাছ। তো সে যখন আরো কাছে গেছে, তার কাছে মনে হলো যে একটা মাছ ঘাই দিছে ওই পানির উপরে, এত অগভীর পানিতে এত বড় মাছ থাকার কথা না, অনেকটা মানে গদার মাছ যেরকম হয় গদার মাছের মতোই তার কাছে মনে হয়েছে। তো সে ওইটার আরো কাছে চলে গেছে। হঠাৎ করে সে নাকি দেখে সে বাঁশঝাড়ের ভিতরে পানির যেখানে জমেছিল বাঁশঝাড়ের গোড়ার কাছে সেই জায়গায় নাকি পানির নিচ থেকে ভুস করে কিছু একটা ভেসে উঠছে, সেটা মাছের মতো শরীর, পিচ্ছিল শরীর হবে এরকম, মানে হালকা চাঁদের আলো বাঁশঝাড়ের মধ্যে দিয়ে পড়ে যতটুকু বুঝতে হবে মাছের মতো পিচ্ছিল শরীর, কিন্তু এটা দুইটা হাত আছে এবং সেটা নাকি তেড়ে আসছে ওর দিকে, মানে একদম মানে ওরা ধরে ফেলবে, জাপটায় ধরবে। তো আমার অফিসে সে ছেলেটাও দৌড় দিছে ওখান থেকে ওই পানির মধ্যেই, তার প্রায় কোমরের মতো, কোমর সমান পানি, সে দৌড় দিছে, দৌড় দিয়ে দেখতেছে তার পিছনে ছপ 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 পানি করে নিয়ে আসতেছে, মানে চলে আসতেছে একদম। তো সে নাকি একদম পাড়ে উঠে হাঁচড়ে পাছড়ে মানে উঠে গেছে মানে পাড়ের মধ্যে। তো এই সময় নাকি তার পা কে জানি চেপে ধরছিল, সে বুঝতে পারছে পিচ্ছিল কোন হাত, মানে অ্যাজ ইফ কোন মাছের শরীর যদি তার পায়ের মধ্যে পেঁচায় ধরতে যায় সেরকম। তো সে প্রচন্ড ঝাড়া মেরে পাশ উঠায় নিছে আর সে নাকি দোয়া পড়তেছিল। এই সময় নাকি সে দেখে যে তার যে পাতিলটা টেনে নিয়ে ওদিকে পানির মধ্যে ফেলে দিল, কেউ পানির মধ্যে ফেলছে যে উপুড় করে, মানে উল্টায় গেছে পাতিলটা, এরকম উল্টায় গেছে মানে পাতিলের পিছন দিকটা এরকম হয়েছে, এর জন্য পাতিলের পিছন দিকটা বেঁচে আছে। তো সে আর দেখার সময় পায় নাই, ওখান থেকে ভয়ে দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াই তার সেই পোলো টোলো সব ফেলে নাকি সে বাসায় চলে আসছিল। তো বাসায় এসে নাকি একদম তার শরীর প্রচন্ড কাঁপতেছিল ভয়ে, তার পরিবারকে বলছে বা আমাকে যে এরকম এরকম সবাইকে চিৎকার দিয়ে উঠাই দিছে, সে বলতেছে যে এরকম এরকম ই হয়েছে। তো তার মা নাকি তাকে ওই যে গ্রামে যেটা করে যে দায়ের মধ্যে লবণ দিয়ে তাকে খাওয়াইছে এগুলো করে টোরে, তারপর রাতের বেলা তার মা তাকে ভাড়া দিয়ে রাখছে। তো দিনের বেলা নাকি তারা যেয়ে দেখে যে ওইখানে ওই পানি অনেক নেমে গেছে, তখন তার পাতিলটা ওইখানে আছে কিন্তু অন্য কিছুর তারা আর ই পায় নাই, কোন চিহ্ন পায় নাই। তো এরপর থেকে ওরা আর ওইরকম সময় কখনো যাইতো না, ওই পানির ওখানে মাছ ধরে নামাতে যাইতো না। এবং তাদের ওখানে নাকি অনেকেই দেখছে ওই জায়গায় রাতের বেলা যখন এরকম বর্ষার সিজনে যখন পানি বনি হইত, নাকি দেখছে যে পানির মধ্যে কিছু একটা দাবাতাপি করতো, যেখানে বাঁশঝাড় ছিল ওখান থেকে দাবাতাপি করত। তো এরকম কিন্তু শুনছি গ্রামের মানুষের কাছে, এরকম অনেক ঘটনা আছে গ্রাম থেকে, মানুষ যারা গ্রাম বাংলায় যারা বসবাস করেন তারা কিন্তু এই ধরনের অনেক ঘটনা শেয়ার করেন। অনেকে এরকম রাস্তার কথা বলেন যেখানে রাস্তার মধ্যে মানুষকে ধরে বসে রাতের বেলা এবং ধরে নিয়ে যায়, ছুড়ে ফেলে দেয়, এরকম অনেক ঘটনা কিন্তু আমি এরকম শুনছি মানুষের কাছে। যদিও আমরা যারা শহরে আমরা যারা আছি আমাদের কাছে অনেক সময় এগুলো একটু অ্যাবনর্মাল মনে হয় যে আসলে এটা কিভাবে সম্ভব, কিন্তু এটা কিন্তু ঘটে, মানে এই জিনিস কিন্তু ঘটে। গ্রামের মানুষরা অনেকেই এগুলো দেখেন এবং আমাদের বাসা যেখানে, আমাদের বাসার এখান থেকে বেশ খানিকটা কাছাকাছি প্রায় 20 কিলোমিটার রেঞ্জের মধ্যেও কিন্তু গ্রাম আছে এবং সেইখানে কিন্তু অনেক অনেক ভীতিকর ঘটনা ঘটে, সেখানকার মানুষ অনেক ঘটনা আমার কাছে শেয়ার করছেন যে ভাই আমাদের এখানে এইটা হয় ওইটা হয়, এবং আমি অনেক ওইখানকার ওই অঞ্চলের অনেক ঘটনা আপনাদের এই শোতে শেয়ার করছি। তো যাই হোক, আমার কাছে বেশ ভালো লাগছে তানবীরের ঘটনাটা, আমি শেয়ার করলাম আমার মতো করে। আপনার কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, odbhuture@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, আর সেই মানুষটি কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর একটা জিনিস মনে রাখবেন, অদ্ভুতুলে কিন্তু ঘটনা শেয়ার করে স্রেফ মানে কি বলবো, অ্যামিউজমেন্টের জন্য, মজা পাওয়ার জন্য, যেমন আমরা একটা ভূতের ঘটনার আসরে বসে ভূতের গল্প শুনে বেশিরভাগ হতাম সবাই, আমরা ছোটবেলা থেকে বেশিরভাগ হতাম, মজা লাগতো আমাদের কাছে। আমরা কিন্তু সবাই দেখবেন যে একটা সময় ছিল, এখন তো এরকম সময় নাই, যে পরিবারের অনেক মানুষ বসে ছাদের উপরে পার্টি পেতে বসে যখন ইলেকট্রিসিটি চলে যেত গল্প করত, ভূতের ঘটনা বলত। আমার মনে আছে আমাদের একতলা বাড়ির উঠানে আমরা এরকম বসতাম, আমার মামা ছিল, মামা বসে ভূতের ঘটনা বলত, এবং আমাদের বাসায় বড় বড় গাছ ছিল, সেই গাছের ছায়া এসে পড়ত। ইলেকট্রিসিটি চলে গেলে এটা বেশ একটা মানে মজা করে এগুলো মানে শোনা হতো। তো আমরা কিন্তু অদ্ভুত উড়িতে চেষ্টা করি সেই ঘটনাগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে, মানে সেই ঘটনার সেই যে একটা সেই সব ঘটনা শোনার মতো যে একটা চার্ম বা সেরকম যে একটা ফিলিংস, সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করি। এখানে সিরিয়াস কোনো ব্যাপার নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, অনেকে কিন্তু সিরিয়াস টপিক নিয়ে আসেন, সিরিয়াস কথা বলেন, অনেকে সিরিয়াস টাইপ অফ অ্যাডভাইস আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন, সেগুলোর মধ্যে কিন্তু আমরা নাই। আমরা অদ্ভুতুলিতে আরো কিছু জিনিস শেয়ার করি না, যে কারণে অনেকের ঘটনা কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্রুয়েল ঘটনা পাঠিয়েছেন আমাদের কাছে, অনেক ক্রুয়েল, এবং সেগুলো কিন্তু আমরা শেয়ার করি না। আমরা নৃশংস ঘটনা অদ্ভুতুলিতে চেষ্টা করি অ্যাভয়েড করে যাওয়ার। আমরা কোন জাতি ধর্ম বর্ণ বা কোন শিশু বাচ্চাদের নিয়ে যদি কোন রকম নৃশংস ঘটনা থাকে সেটাও শেয়ার করি না। তো এই ধরনের ঘটনা পাঠানো থেকে বিরত থাকবেন, আপনারা চেষ্টা করবেন যে এই যে ভৌতিক নেহাত অধিভৌতিক ঘটনাগুলো, যেগুলো প্যারানর্মাল স্টোরি, যেগুলো শুনে ভালো লাগে মানুষের কাছে, একটা ভয়ের অনুভূতি হয় কিন্তু ভালো লাগে, সেই ধরনের ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন ঘটনাগুলো যাতে ভয়ের হয়। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী স্টোরিতে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। তবে যাবার আগে রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, এটি লাইক দেবেন, শেয়ার করে যাবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আবির হোসেন ফরিদপুর শহর থেকে। তিনি তার নিজের সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন বেশ কিছুদিন আগের। আবির আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি আবিরের পাঠানো ঘটনায়। আবিরদের বাড়িটা যেখানে, যখনকার ঘটনা তখন সেখানে একটা পাঁচতলা বিল্ডিং তারা তৈরি করছিল, মানে এটার কনস্ট্রাকশন হচ্ছিল, এটার ফাউন্ডেশন হয়ে গেছে, একতলা তৈরি হয়ে গেছে, একতলা ছাদ তৈরি হয়ে গেছে, আর মানে নিচে তারা থাকে আর কি বাসায়, এবং ওপরে তাদের ছাদটা কমপ্লিট হয়েছে একতলার, এবং পরবর্তীতে আরো কাজ হচ্ছে। তো বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন। আর তাদের বাসার আশেপাশের একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। বাসার আশেপাশে হচ্ছে মানে বেশ খানিকটা দূরে, মানে একদম আশেপাশে কিন্তু কিছু নাই, তাদের যে বাউন্ডারির ভেতরে সেই জায়গায় বেশ কিছু গাছ ছিল, বিভিন্ন আম জাম সবেদা ইত্যাদি বেশ কিছু গাছ ছিল, এবং এগুলোর অনেকগুলোর গাছ ডালপালা একদম বাসা ঘেসে, মানে এগুলো ছাদের উপরে চলে আসতো। সাধারণত তারা যেহেতু বিল্ডিং করতেছে তাই তারা ছেটে রাখছিল জায়গাটা। তো তাদের বাউন্ডারি ওয়ালের ভেতরেই এই গাছগুলো ছিল, বেশ বড় বড়, এবং তার সামনে মানে একদম শেষে একটা পুকুর ছিল। পুকুরটা মানে ডোবার মতো বলা যায়, কিন্তু এটা মানে বেশ ভালো না, মানে পুরনো ডোবার মতো, এবং সেই সেটার পাশের যে জায়গাটা, সেই জায়গাটাও কেমন জানি পানিটাও ভালো না। আবির এটা এরকমই দেখতেছে ছোটকাল থেকে, অনেকে দেখা গেছে যে ওই তাদের বাউন্ডারির ওই পাশ থেকে যে বাসা আছে তারাও ওই পাশ থেকে এসে ময়লা ফেলতো ওইখানে। তো যাই হোক, বেশ পচা ওই জায়গাটা, তাদের বাসার পেছনের দিকে পড়তে ডোবাটা, তো সুতরাং ওইটা নিয়ে আবিররা ই করতো না খুব একটা, তবে জায়গাটা অ্যানোয়িং, গন্ধ লাগতো অন্যরকম আর কি, ভালো না। তো এটা হচ্ছে সারাউন্ডিংস এর একটু বর্ণনা দিলাম। আর আবিরদের বাউন্ডারি ওয়াল থেকে বেশ খানিকটা দূরে অন্যান্য ঘরগুলো, সেগুলো হচ্ছে নর্মালি টিনের ঘর, নর্মালি পাকা ঘর না, টিনের ঘর, বেশ ফাঁকা ফাঁকা, এবং সেই একতলা ছাদে উঠলেই বেশ দূর পর্যন্ত দেখা যেত সামনের প্রান্তর, বিস্তীর্ণ গাছগাছালি ছাড়া অনেক দূর পর্যন্ত প্রান্তর, এবং মানে শীতকালে ওই জায়গা থেকে অনেক সুন্দর লাগত। তো এটা শীতকালের ঘটনা। তো আবির তখন সারাদিন মানে তার মতো কাজকর্ম করে সন্ধ্যার সময় বাসা আসলে খাওয়া দাওয়া করে রাতে ঘুমানোর আগে ছাদে যেত, ছাদে যেয়ে সে বসে থাকতো চেয়ার নিয়ে, ওই যেই জায়গায় গাছপালা আছে ওইদিকে দূরের জায়গাটা দেখা যায় ওইখানে বসে সে বসে থাকতো, মাথার মধ্যে ওই যে জ্যাকেটের হুডি লাগাই নিয়ে, বেশ ভালো লাগতো, মানে বেশ উষ্ণ ফিল হইতো ওখানে বসে বসে, সে দূর পর্যন্ত দেখতো, প্রকৃতি দেখতো আর কি, এটাই করতো সে। তো তার কাছে এটা বেশ মজার একটা জিনিস। তো ওই দিন শীতের রাত, বেশ শীত পড়ছে, আবির বাইরের থেকে আসে বাসায়, খাওয়া দাওয়া করার পর ঠক 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 করে কাঁপতেছে, তো সে গায়ে জ্যাকেট পরে এবং তার সাথে সে তার ফোন নিয়ে আর তার সাথে সেই সিগারেট ছিল সেটা নিয়ে ছাদে উঠে, তো ছাদে উঠে সে চেয়ার নিয়ে বসে, তো দেখতেছে বেশ কুয়াশা পড়ছে, গাছগাছালির ফাঁক দিয়ে বেশ কুয়াশা এসে ভরে গেছে এবং চাঁদটাও মেঘে ঢেকে যাচ্ছে বারবার, আলোটাও কেমন ঘোলাটে হয়ে গেছে, তাবির কাছে বেশ লাগতে থাকে। তো সে ওখানে বসে একটা অডিও বুক শুনতেছিল, ফোনের থেকে হেডফোন দিয়ে অডিও বুক শুনতেছিল। তো অনেকক্ষণ ধরে সে মানে অডিও বুক শুনে, অডিও বুক শুনতে শুনতে তার ঝিমুনি লেগে যায়, এর মধ্যে সে ধূমপানও করতেছে এবং কুয়াশাতে চারিপাশ ঢেকে গেছে। তো বেশ ইন্টারেস্টিং লাগতে থাকে তার কাছে পরিবেশটা, এবং বেশ ঘোরের মধ্যে চলে গেছে আবির তখন। তো এক সময় সে ঘুমায় গেছে, কখন চোখে তন্দ্রা লাগতে লাগতে ঘুমায় গেছে, তার খেয়াল নাই। আবিরের যখন ঘুম ভাঙছে তখন সে দেখতেছে যে মানে তার হাতের যে খোলা অংশটা ওইটা ঠান্ডায় জমে যাচ্ছে এবং তার বেশ ঠান্ডা লাগতেছে, যদিও জ্যাকেট পরা মাথার উপরে তার সেই হুডির ইটানা, বেশ গরম লাগার কথা, কিন্তু সে জমে যাচ্ছে ঠান্ডায়। তো সে তাড়াতাড়ি হাতটা ঘষে গরম করলো, তার ঘড়ির দিকে তাকালো, দেখতেছে রাত দুইটা বাজে, রাত দুইটা বাজে এবং শুনশান, মানে কোনো শব্দ নাই। সে যখন এখানে বসছিল তখন টুকিটাকি শব্দ ছিল আশেপাশে, এখন একদম শুনশান, কোনো শব্দ নাই। তো সে চিন্তা করলো তার মোবাইলটা দেখলো যে এখানে পড়ে ওখানে ঝুলে আছে, তার ওই তার দিয়ে তার হেডফোন লাগানো ছিল তারের হেডফোন ওইটা দিয়ে ঝুলে আছে মোবাইলটা। তো সে তাড়াতাড়ি নিল ওইটা নিয়ে দেখলো যে মোবাইলের চার্জ চলে গেছে, মানে মোবাইল বন্ধ হয়ে গেছে চার্জ চলে গিয়ে। তো সে আস্তে করে রাখলো এবং চাঁদ তখন অলরেডি মেঘের আড়ালে বেশ অন্ধকার। তা আবি চিন্তা করলো যে উঠছে, উঠে চিন্তা করছে ঘরে আসবে আর কি, উঠে বাসায় চলে আসবে। এই সময় সে হঠাৎ বেশ একটা আলোড়ন দেখলো, যে গাছগাছালি যেখানে সবেদা গাছটা ওখানে বেশ নড়াচড়া, মানে মনে হচ্ছে গাছ কেউ নাড়তেছে। তা আবি চিন্তা করলো কি ব্যাপার, এই রাত্রেবেলা সরসর সরসর করে কেউ নড়তেছে কি? তো সবেদা গাছটা যেখানে ছিল তার পাশ দিয়ে কিন্তু ওই ডোবাটা, হ্যাঁ ওখানে। তো হঠাৎ করে সে দেখলো ওখান থেকে বুম করে কিছু একটা লাফ দিয়ে এসে পড়লো ছাদের উপরে, মানে কুচকুচে কালো রঙের কিছু একটা, মানে এটা মানে চাঁদের আলোতে, মানে চাঁদের আলোটা তো মেঘে ঢাকা, সেই মেঘ থেকে ফিল্টার হয়ে যে আলো আসছে সেটাতে বোঝা যাচ্ছে কালো কুচকুচে কিছু একটা এসে ছাদের মধ্যে পড়ছে এবং দুম করে শব্দ হয়েছে, অ্যাজ ইফ কোন ফ্লোরের মধ্যে যদি কেউ পায়ের গোড়ালি দিয়ে জোরে পড়ে সেরকম। তো লাফ দিয়ে আবির উঠে গেছে, তার চেয়ারটা পিছন থেকে সরে গেছে, হেলান দিয়ে বসেছিল যে চেয়ারটা সরে গেছে, সে লাফ দিয়ে উঠে বসছে, উঠে দাঁড়াইছে হাতে ফোনটা নিয়ে। তো সে দেখতেছে যে এই সময়টা বেশ অন্ধকার হয়ে গেছে, মানে মানে চাঁদটা পুরোপুরি মেঘের আলো চলে গেছে এবং বেশ অন্ধকার, মানে এই আকাশের আলোটা খুব বেশি স্পষ্ট না। আর এর মাঝে সে দেখতেছে কালো একটা অবয়ব প্রায় 8-9 ফিট উঁচা হবে। ভয় পেয়ে গেল আবিরের মনে মধ্যে একদম, মানে পুরো ভয়ে তার কলিজা শুকায় গেছে, কারণ এত বড় লম্বা মানুষের মতো এটা কি? এবং উঠে দাঁড়িয়েছে তার হাতের যে মানে এই যে ইগুলা আঙুলগুলা তালু, হাতের তালু এগুলো এত বড় এরকম দুই পাশে মেলা, এটা নাকি আস্তে আস্তে কাছায় আসতেছে আবিরের দিকে, মোটামুটি সেই গাছের ওখান থেকে কাছায় আসতেছে। আবির বেশ ভয় পেয়ে গেল। তো আবিরদের বাসার নিচে আমার অনেক সময় ছাদেও নাকি, যেহেতু ছাদ খোলা ছিল, চার পাঁচটা কুকুর আসতো মাঝে মাঝে। আবির এগুলা কি কিছু বলতো না, অনেক সময় যা যা বললে নাকি চলে যেত। তা আবির হঠাৎ করে শুনে গড়গড় গড়গড় শব্দ শরীর কাছে, তো তখন নাকি সে দেখে যে ওই কুকুরগুলা উঠে আসতেছে নিচ থেকে, এবং তার সামনেও চারটা কুকুর, সেটা দাঁত এরকম ফাঁক করে রাখছে আকাশের আলোতে দেখতেছে, মানে মুখ হা করে রাখছে, দাঁতগুলো এরকম সে বের করে ফেলছে, এবং ওই কুকুরটার চোখ হচ্ছে একেবারে ওই জিনিসটার দিকে, গড়গড় গড়গড় করতেছে কুকুরটা। আবির কিন্তু ভয়ে এখন থেকে দেখতে সিঁড়িতে, সে কুকুরগুলোকেও ভয় পাচ্ছে, সিঁড়িতে যে নামবে এই উপায় নেই, তার মনে হচ্ছে সে লাফ দিয়ে ছাদ থেকে পড়ে যাক, একতলার ছাদ, সে মনে হচ্ছে যে লাফ দিয়ে পড়ে যাক এরকম লাগতেছে তার কাছে, এবং সেই মানে মনে মনে ওইটাই প্ল্যান করতেছিল যে ওরকম হলে সে ছাদ দিয়ে পড়ে যাবে। আর পিছায় আসছে, সে একদম পিছায় আসছে। তো পিছায় এসে লাভ কি, পিছনের দিকেই কিন্তু ডোবার অংশটা, তো সে পিছিয়ে আসছে কিন্তু কোথায় যাবে বুঝতে পারতেছে না। তো দেখতেছে কুকুরটা ঘরঘর করে ছাদে উঠে আসছে আর ওই জিনিসটাও সামনে চলে আসছে বেশ খানিকটা। তো কয়েক সেকেন্ডের মধ্যে আবির দেখলো কুকুরগুলো ঝেড়ে দৌড়ায় যে, মানে ওই চার পাঁচটা কুকুর ছিল ওগুলো দৌড় দিয়ে যে ওইটার উপর ঝাঁপায় পড়লো, ওই কালো রঙের ওইটার উপরে, এবং ওইটা কেমন জানি কিচ কিচ শব্দ করতেছে, অনেকটা ইঁদুর যেরকম শব্দ করে, মানে ইঁদুর যদি মানে বড় ধেড়ে ইঁদুর যদি শব্দ করে, অনেক সময় দেখবেন যে রাস্তায় গভীর রাতে ইঁদুর মারামারি করে যে শব্দ হয় সেরকম, তো ওইটা শব্দ করছে। আর কুকুর ঘর 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 করতেছে কামড় দিয়ে কোনো কিছু ছিঁড়ে ফেললে যেরকম। তো ছাদের একটা জায়গায় আবির এই ফাঁকে সিঁড়িটাকে ফাঁকা পেয়ে সে ঝেড়ে দৌড় দিছে, দৌড় দিয়ে সে পড়ি মড়ি করে নিচে গেছে। নিচে যে তার বাসার দরজাটা সে খুলে, সে ওই হ্যাজ বলছিল তার ওইখানে, ওইটাকে সে টেনে লাগাই দিত, সেটা টান দিয়ে খুলে সে ভিতরে ঢুকে গেছে, ঢুকে লাগাই দিছে, এবং সে ছাদের উপরে শব্দ পাচ্ছে, হুড়মুড় হুড়মুড় শব্দ পাচ্ছে। দ্রুত সে চুপচাপ যেখানে ঢুকছে যে রুমটা, ওই রুমটাতে আবির থাকতো আর কি, আবির চুপচাপ তার ফোন টোন রেখে, ফোন তো বন্ধ হয়ে গেছে, ফোন টোন রেখে সে চুপচাপ বিছানার মধ্যে পড়ে গেছে, এবং সে ভয় কাঁপতেছে। ছাদের উপর শব্দ হচ্ছে, দুপ 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 করে শব্দ হচ্ছে, মানে সেরকম কুকুরের গড়গড়ানি শব্দ, কঠিন অবস্থা। তো এরকম শুনতে শুনতে এক সময় পুরা নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ, আবির মানে ভয়ে কুকড়ায় গেছিল, এবং অনেকক্ষণ পর আজানের শব্দ হইল, মানে কতক্ষণ সময় পার হয়েছে সে জানে না, আজানের শব্দ হইল, ফজরের আজান। ফজরের আজানের পর আবিরের বুকের ভয়টা একটু কমছে, তো কমার পরে সে ওয়েট করতেছে কখন মানে একটু আলো ফুটে। তো এরকম ওয়েট করতে করতে এক সময় দেখলো যে হ্যাঁ, মানে ভোরের আলো জাগার, মানে সুবেসাদিকের পর ভোরের আলো এসে ফুটছে। তা আবির তাড়াতাড়ি তখন বের হয়, এবং সে বেরোনোর সময়ও তার বাসার মধ্যে একটা ঝুলঝাড়ুর লাঠি ছিল, যে বড় বাঁশের চিকন, সেটাকে সে মানে ঝুলঝাড়ুটা ভেঙে লাঠিটা নিয়ে ছাদে উঠে, ছাদে উঠার পরে সে দেখতেছে যেইখানে কুকুরের শব্দ পাইছিল ওই জায়গায় কিছু একটা পড়ে আছে কালো বেশ বড়। তা আবির ভয়ে ভয়ে লাঠিটাকে সামনে বাড়ায় কাছে যায়, ওই গাছের ওইদিকে তাকাচ্ছে বারবার, এই জায়গায় গাছটা এরকম ঝাঁকে খেয়েছিল ওই জায়গায়, ওই জায়গায় কিছু দেখতেছে না। তো কাছে যে মোটামুটি বেশ দূরে যখন আসে, লাঠিটা দিয়ে টাচ করা যায় কালো জিনিসটাকে, সেরকম করে সরায়, তো দেখে বিশাল একটা দাঁড়কাক, এরকম বড় দাঁড়কাক পড়ে আছে ওই জায়গায়, এরকম পা দুইটা এরকম বাঁকা এরকম পড়ে আছে। তো আবির ওইটাও দেখে ভয় পেয়ে যায় এবং তার ভয় চলে সে লাঠিটা ফেলে দেয়, ফেলে দিয়ে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে আর মানে কিছু ই করে না, ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে সে অনেকক্ষণ বসে থেকে একসময় ঘুমায় যায়। যাই হোক, পরে তার যখন ঘুম ভাঙছে তখন বেশ বেলা হয়েছে এবং দেখতে শরীরটা গরম, তো তখন সে বুঝলো হয়তো ঠান্ডা লাগছে রাতের বেলা যেহেতু ছাদে ছিল। তো সে তখন বাসার মুরব্বীদের সাথে কথা বলে যে এরকম এরকম, তো তার বাসার মুরব্বীরা সহ ছাদে উঠে ওখানে যে তারা আর কোনো কাক পায় নাই, লাঠিটা পাইছে, কোনো কাক ছিল না ওইখানে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, ওইটা কই গেল? আবির কিন্তু দেখছে কাক একটা। তো তখন তাকে ওই ওখানকার যে তাদের ওই এলাকার যে মৌলানা সাহেব আছে তার কাছে নিয়ে যায় আবিরকে। মৌলানা সাহেবকে সব বলে, তো মৌলানা সাহেব আবিরকে বসায় রেখে তিনি নাকি নিজের মতো তিনি একটা মুরাকাবা করেন আর কি। তো করে তিনি অনেকক্ষণ নিজের মতো ছিলেন আর কি, মানে নিশ্চুপ ছিলেন। তারপর তিনি আস্তে করে এসে বলেন যে মৌলানা সাহেবের সাথে তার জিন ছিল আর কি, তার নিজের তার স্টুডেন্ট জিন দাদা ছিল, তাদের সাথে কথা বলছে তিনি। তো তিনি বলেন যে আবিরকে, যে আবিরকে এবং আরিফ আবিরের যে গার্ডিয়ান গেছিল তাকে বলে যে এই ছেলেটা যখন এখানে যাইতো কনস্ট্রাকশন কাজের সময়, বা আপনার ছেলে যখন অনেক ছোট ছিল তখন থেকে ওকে নজরে রাখত ওই জিনিসটা, ওখানে একটা খারাপ জিন আছে। আপনি তো জানেন না, আপনারা বাসা করার আগে থেকে কিন্তু ওই জায়গায় একটা ই ছিল, মানে পুরনো কবরস্থান ছিল, প্লাস ওই জায়গায় অনেক মানুষকে বেওয়ারিশ মানুষকে এভাবে এনে জাস্ট রীতি যেভাবে নিয়ম ভেনে কবর দেওয়া ওইভাবে দেয় নাই, জাস্ট কবর দিয়ে দিছে। এবং পরবর্তীতে ওই জায়গাতে কিন্তু ডোবা তৈরি হয়েছে, মানুষ ময়লা টলা ফেলে, জায়গাটা খারাপ, খারাপ জিন থাকে, মানে খবিস থাকে ওখানে। এবং ওই খবিস ওই পানির নিচ থেকে আপনার ছেলেকে ছোটবেলা থেকে দেখত, যেভাবে কুমির দেখে, কুমির যেভাবে এরকম করে মানুষ বা কোনো কিছু শিকার করতে গেলে দেখে, ও দেখত। তো ওর মানে এনার্জি সব খেয়ে ফেলতে চাইছিল ভিতরের রাতের বেলা। ওরা তো সাধারণত যেটা করে এনার্জি নিয়ে নেয় মানুষের, আস্তে আস্তে মানুষটা দেখা যাচ্ছে যে মানে দুর্বল হয়, শুকায় যায় মানুষ, আস্তে আস্তে ই হয়ে যায়। তো ওনাকে ওটা চাইছিল। তবে ওই কুকুরগুলাও আপনাদের ওখানে জিন, ওরাও ওই জিন ওইখানেই থাকতো। ওই কুকুরগুলো আবার ভালো, ওরকম খারাপ না, ওরাও থাকতো, ওরাও ওকে ওখান থেকে সরাই দিছে এসে। তো যাই হোক, আপনার এই ডোবা এই জায়গাটাকে আপনারা পরিহার করেন, ময়লা ফেলানো বন্ধ করেন ওই জায়গায়, পারলে ওইটাকে মাটি দিয়ে ভরাট করে দেন ওই জায়গায়। একসময় মানে সেই মৌলানা সাহেব বলে যে আমি তো এখানে ছোটবেলার থেকে আছি, আমি জানি এখান থেকে কঙ্কালও বের করছে মানুষ অনেক। তো যাই হোক, আপনারা ওই জায়গাটাকে মাটি দিয়ে ঢেকে দেন, পারলে মাটি ফেলে ঢেকে ফেলেন, ডোবাটাকে বন্ধ করে দেন, মানুষের ময়লা ফেলা বন্ধ করে দেন, আর বাড়িটাকে বন্ধ করে দিয়েন আপনারা। তো এটা বলেন মৌলানা সাহেব। তো পরবর্তীতে আমিরের ইরা গার্ডিয়ানরা কিছু ডিসিশন নিছিল এরকম। যাই হোক, এই ছিল আমিরের শেয়ার করা ঘটনা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি কিন্তু এরকম ডোবা কেন্দ্রিক অনেকগুলো ঘটনা এরকম শুনছি, বা অনেকের বাসার পিছে যে ময়লা ফেলে সেখানেও কিন্তু এরকম মানে ঘটনা আমি শুনছি যে উল্টাপাল্টা জিনিস দেখা যায় এরকম। আমি আমাদের এই এলাকার কথাই বলতে পারবো, আমাদের এলাকাতেই একটা সময় ছিল, এখন কিন্তু মানুষ অনেকটা সোবার হয়েছে, বাট একটা সময় এতটা সোবার ছিল না। তারা কি করতো, বাসার পেছনে ময়লা ফেলে দিত। এই জায়গাগুলো যখন আরবান প্ল্যানিং এর আন্ডারে তৈরি হয়েছিল তখন এই জায়গাগুলোকে তৈরি করা হয়েছিল ফায়ার এক্সিট হিসাবে, যে বাসার পেছনের জায়গাটা দিয়ে মানুষ যাতে ফায়ার এসকেপ করতে পারে আর কি। কিন্তু মানুষ সেটাকে ময়লা ফেলে 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 ওইটাকে নোংরা করে ফেলছিল। তো আমি নিজে ছোটবেলায় এরকম জিনিসপত্র শুনছি ঘটনা, বা আমার নিজের চোখে দেখা ওরকম না, বাট আমি শুনছি যে ওখানে নাকি উল্টাপাল্টা জিনিস এরকম মানে দেখত মানুষ। হ্যাঁ, আমি একটা জিনিস দেখছিলাম এইখানে, মানে একটা বাসা ছিল মানে কাছাকাছি যে ময়লার ওখানে একটা বাসা ছিল, ময়লা ফেলতো যেখানে সেখানে, দুইতলা বাসা, এবং সেই বাসাটা অনেক পুরনো, সেই অনেক আগে মানে হয়তো আমার জন্মের অনেক বছর আগে তৈরি করা দোতলা বাড়ি। সেই বাড়ির পেছনে একটা ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কির পেছনে বড় বড় বট গাছ হয়ে গেছিল। আমি একদিন সন্ধ্যার সময় আমি আমাদের একতলা বাড়ির ছাদে উঠে পেছন থেকে দেখছিলাম সেই বট গাছ থেকে আগুনের এরকম বলের মতো পড়তেছে ওই পিছনে, ড্রেনের পেছনে। তখন আমি অনেক ছোট, আমি হয়তো ক্লাস ওয়ান টু তে পড়ি। আমি দেখে আমি খুব অবাক হয়েছিলাম। আমি আমার এক মামাকে বলছিলাম এটা কি, তিনি বলছিলেন ফসফরাস, বাট আমার কাছে কিন্তু এটা বেশ ভীতিকর মনে হয়েছে। তাহলে এই এই জিনিস নিয়ে একটা ঘটনা এই প্রসঙ্গে যেহেতু চলেই আসে ময়লা ফেলার ডোবা, একটা ঘটনা আমি বলেই ফেলি। এটাও আমি অনেক আগে রেডিওতে শেয়ার করছিলাম, তো এটা আমাদের বাসা কেন্দ্রিক ছিল তখন, আমি সেটা শেয়ার করি। এখন আর ওরকম কিছুই নাই এখানে, সেটা আমি আগেই আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তখন ওইখানে গাছ ছিল, যেটা বড় বড় ওই পেছনের অংশে বড় দুটো নারকেল গাছ ছিল, এবং এইটা কিন্তু নারকেল গাছ সম্বন্ধে পরবর্তীতে কি বলছিল একজন একজন হুজুর সেটা বলতেছি। তো আমাদের একতলা বাড়ি ছিল তখন, এই এলাকায় সবই একতলা বাড়ি, মানে বেসিক্যালি মোস্টলি একতলা বাড়ি, কিছু কিছু বাড়ি ছিল দোতলা, দুইটা একটা এরকম ছিল। তো রাতের বেলা বেশ নীরব হয়ে যেত, রাত নয়টার পরে কিন্তু বেশ নীরব হয়ে যেত, জায়গাটা মোটামুটি নীরব হয়ে যেত। তো আমাদের বাসায় আমরা গেছিলাম আমার নানা বাড়ি, আমার নানা বাড়ি গেছিলাম, নানা বাড়ি ছিল ক্যান্টনমেন্টের ওখানে। তো আমরা বেড়াতে গেছিলাম, আমি আম্মা আমার বোন আমার আব্বা সবাই আমরা বেড়াতে গেছি, বাসা খালি, বাসায় একজন আমাদের বাসার একজন ই ছিল, বুয়া ছিল, তিনি বাসায় থাকতেন। তো তিনি ওই দিন বাসার মধ্যে রান্না বান্না করছেন আর কি, তো বাসায় থাকবেন। আমরা যখন ব্যাক করে আসছি বাসায়, মানে ঘটনাটা বলতে হবে এইভাবে, আমরা যখন ব্যাক করে আসলাম বাসায়, আমি তখন অনেক ছোট, ব্যাক করে আসার পরে আমরা বেল দিতেছি বেল দিতেছি, অনেকক্ষণ পরে সেই আমাদের সেই বুয়া এসে দরজা খুলছে, খুলে তাড়াতাড়ি মানে কেমন যেন হন্তদন্ত অবস্থা। তো তখন আম্মাকে বলতেছে যে, সেই বুয়া আম্মাকে আলাদা নিয়ে বলছে, আমাদের সামনে না, যে বলতেছে যে আপা ভয় পাইছি অনেক। বলছে কি হয়েছে? বলে ভয় পাইছি কারণ ওই আমি ওই রুমে ঘুমাইছিলাম, ডাইনিং রুমটা ছিল একদম পেছনে, ডাইনিং রুমের পেছনে কিন্তু পেছনের অংশটা, হ্যাঁ মানে যেই পেছনে যেই ফায়ার এস্কেপ যে ফাঁকা জায়গাটা ছিল, এখন মানুষ যে ময়লা ফেলতো, এখনো ময়লা ফেলে, এখনো যে মানুষ খুব সচেতন তা না, এখনো ময়লা ফেলে। তো বলতেছে যে ওই জায়গাটায় ওখানেই দুইটা নারকেল গাছ ছিল আগে, বলতেছে যে ওই ডাইনিং রুমে সেই বুয়া রান্নাবাড়া করে ডাইনিং টেবিলের উপর রেখে সে ফ্লোরে ঘুমাইছিল, শুয়েছিল আর কি, শুয়ে থাকতে থাকতে তার ঘুম এসে গেছে। তো উনি ইলিশ মাছ ভাজি করে রাখছিলেন, আরো টুকিটাকি কি কি রান্না করে রাখছিলেন। তো উনি নাকি হঠাৎ করে দেখেন, মানে ঘরের মধ্যে কিন্তু একদম আলো এরকম নাই, কারণ ওই আলো জ্বলতেছে হচ্ছে উঠানের পাশে, বারান্দার এখানে আলো জ্বলতেছে, উঠানের পাশে আবার করিডোরের মতো ছিল হাঁটার জন্য, তো করিডোরে এখানে বাতি জ্বলতেছে, ওইটার আলো এসে রুমে পড়তেছে। এর মধ্যে নাকি ওই বুয়া দেখতেছেন যে টেবিলের মধ্যে কিছু মানুষ, মানুষ মানে কি মানে মানুষের মতো শরীর, কিন্তু বড় বড় লোম সারা শরীরে, সারা শরীরে বড় বড় লোম, নখ মানে অনেকটা তার বর্ণনা অনুযায়ী অনেকটা শিম্পাঞ্জির মতো বা বড় শিম্পাঞ্জি বা গরিলার মতো বসে নাকি সে মাছ খাচ্ছে, ওখানে মাছ খাচ্ছে আর এরকম তাকাচ্ছে এদিক ওদিক। তো সে নাকি ভয়ে জমে গেছিল, জমে গিয়ে সে চোখ বন্ধ করে বসে মনে মনে দোয়া পড়তেছিল। তো অনেকক্ষণ কতক্ষণ চলে গেছে সে জানে না, সে চোখ বন্ধ করেই ছিল, তার আবার ঘুম এসে যাচ্ছিল বা সে বেহুশ হয়ে গেছিল, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, যখন বেলের শব্দ পায় তখন তার হুশ ফিরে, সে দৌড় দিয়ে এসে দরজা খুলে, তো যাই হোক, তো আম্মা তার কথা শুনলো, শোনার পর আম্মা তাকে নিয়ে ওই রুমে গেছে। তো গিয়ে ডাইনিং স্পেসের আমরা যখন বাতি জ্বালাইছি, বাতি জ্বালানোর পর মানে ওই রুমে বাতি জ্বালানো হয়েছে, আমিও ছোট মানুষ গেছি দেখতে ঘটনা কি। তো গিয়ে দেখি সেই টেবিলের উপরে যেই মাছ ছিল, সেই মাছের মধ্যে পোকা লেগে গেছে, কেড়া, মানে কেড়া মানে কি ওই যে এরকম ওয়ার্ম যেরকম থাকে এরকম পোকা, এরকম কিলবিল করতেছে, মানে এটা কিন্তু খুব একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। আমার এখনো গা শিশির করে ভাবলে যে একটা ফ্রেশ মাছ, মানে এই ইলিশ মাছ কিন্তু ফ্রেশ, মানে একদম ফ্রেশ কাটা মাছ, সেটাকে সে ভাজি করছে রাখছে, এটার মধ্যে মানে নষ্ট হয়ে গেলে হয়তো গন্ধ বেরোবে বা পচা একটা গন্ধ আসবে, এটা সে হয়তো ভাজি করছে সন্ধ্যার সময় ছটা সাতটার দিকে, এইটা রাত নটা দশটার সময়, এটাতে এইরকম পোকা লেগে যাবে যেগুলো মানে একেবারে আমরা হরর মুভিতে দেখি, আমার চোখে দেখা সেটা, সেই পোকাগুলা একদম ওখানে কিলবিল করতেছে পোকাগুলা, বেশ ভয়ের ছিল কিন্তু এই সিনটা, মানে বেশ ভয়। আমি ছোট মানুষ হিসেবে ওই পোকাগুলাকে মনে করতে পারি এখনো, আর সেই বুয়ার কথা শুনতে পারি। তো ওই বুয়া ওইখানে আর ওই ডাইনিং স্পেসে উনি ঘুমাইতো আর কি, ডাইনিং রুমটাতে উনি ঘুমাইতো, ওনার কাছে নাকি ভয় লাগতো, ওনাকে নাকি প্রায় ওই গাছ থেকে ডাকতো, পিছন থেকে ওই পিছনে দুই গাছ থেকে নাকি ডাকতো কি, সেইটা উনি বলছিল। এবং পরবর্তীতে যে একজন হুজুরকে দেখা, হুজুর তখন বলে যে এই গাছ দুইটার মধ্যে খারাপ জিনিস আছে, এগুলো কেটে ফেলতে হবে। পরবর্তীতে গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়, মানে ফর সাম রিজন আমি জানি না কেন কাটে, আমরা কাটাই নাই, ওইটা গভর্নমেন্ট থেকেই ওই জায়গাটা, যেহেতু সিটি কর্পোরেশন আন্ডারের জায়গা, তারাই কেটে ফেলছিল গাছগুলো ওইখানে। গাছগুলো ওখানে কেমনে হয়েছিল, ওটা কিন্তু পাকা পেভিং করা জায়গা ছিল, পাকা পেভিং এর মধ্যে থেকে একটা বাড়ির পেছন থেকে দুইটা গাছ বেরিয়েছিল, যাই হোক গাছগুলো পরে সিটি কর্পোরেশন কেটে ফেলে। এবং পরবর্তীতে হুজুরকে যখন বলা হয় যে বাসা আবার এমনি বন্ধ করতে বা দোয়া করে দিতে, হুজুর বলে যে না কিছু নাই এখন আর, ওই ওই গাছে ছিল ওই গাছে এখন নাই, সুতরাং ওরকম কিছু নাই। আর এরপরে ওই বুয়াও আর ভয় পায় নাই বা অন্য কেউ ওখানে আর ভয় পায় নাই। তবে এই ময়লা ফেলার জায়গাগুলা খারাপ, যেখানে ময়লা ফেলা হয় আপনারা মনে রাখবেন যে ওই জায়গাগুলাতে খুবুস ঘোরাফেরা করে, খুবুস ঘোরাফেরা করে, কারণ তাদের ওই ময়লার ওখানেই তাদের থাকার জায়গা আর কি। তো এই কারণে আমি নিজেও বলি যে ময়লা ফেলা ঠিক না। আমি কয়েকদিন আগে আমার ব্লগেও দেখাইছি যে রাস্তার পাশে ময়লা ফেলে জমায় রাখছে মানুষ, কি অবস্থা! মানুষ কত সভ্য মানুষ, মানুষ তারা সভ্য, তারা চলাফেরা করে সভ্য, ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, ভালো কাপড় চোপড় ব্যবহার করে, ভালো পারফিউম ব্যবহার করে, কিন্তু তাদের বাসার ময়লাটা তারা ফেলে দেয় বাসার থেকে একটু সামনে এনেই রাস্তার মাঝে। মানে খুবই মানে বাজে একটা ব্যাপার। এই যে ড্রেনের পেছনে যারা ময়লা ফেলে তাদের কথা আমি চিন্তা করি। ড্রেনের পেছনে বলতে ওই জায়গাটা কিন্তু ড্রেন দেখা যায় না, ওটা কিন্তু আন্ডারগ্রাউন্ড কনসিল করা, উপরে পেভ করা, সেটার মধ্যে ময়লা কেন ফেলে আমি বুঝতে পারি না। কারণ ময়লা ফেলার তো আসলে জায়গা আছে, ঝুড়ি আছে, এবং আপনার ময়লা কালেক্ট করার এজেন্সি আছে যারা নিয়ে যায় ময়লা এসে, তারপরও মানুষ ময়লা ফেলে। তবে যেখানে ময়লা ফেলা হয় সেই জায়গায় এই খারাপ খবিস থাকে সেখানে, এটা একেবারেই সিদ্ধ কথা। আপনারা যদি কিতাবে দেখেন, কিতাবেও আছে এই ধরনের বর্ণনা আছে যে এইসব জায়গায় থাকে, বাথরুম খারাপ জায়গা, ময়লা জায়গা, এইসব জায়গায়। তো যাই হোক, ফসা ডোবার ঘটনা যেহেতু আসছিল আবিরের সাথে সাথে, আমি সেই আগের ঘটনা আরেকটা শেয়ার করে ফেললাম আপনাদের কাছে। আপনার কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে দেবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অদ্ভুত অন্যরাও শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইয়াসির কাতার থেকে। ইয়াসির মধ্যপ্রাচ্যের কোন একটি দেশের একটি লেজেন্ড আমাদের সাথে শেয়ার করেছেন। তো আমি চলে যাব সেই লেজেন্ডে, সেটিকে আমি আমার মতো করে শেয়ার করব এবং স্থান কাল পাত্রের নাম ছদ্ম ব্যবহার করব। তা আমি চলে যাচ্ছি ইয়াসিরের পাঠানো ঘটনায়। ইয়াসির যার ঘটনা শেয়ার করেছেন, তা তিনি একজন বিখ্যাত গায়িকা ছিলেন, তার নাম, তার ছদ্মনাম ধরে নিলাম ইউনা। তা ইউনা যেটা করত সেটা হচ্ছে তিনি গান গাইতেন, এবং সাধারণত তিনি ওয়েডিং সিঙ্গার ছিলেন, বিয়েতে গান গাইতেন। সেখানকার যেই ধনিক সমাজের যখন বিয়ে হতো তখন তাকে নিয়ে যেত গান গাইতে, এবং তিনি গান গাইয়ে সবাইকে বেশ মুগ্ধ করে রাখতেন। তো ইউনা তার জীবনের একটি ঘটনা শেয়ার করেছেন পরবর্তীতে, যেটা নাকি একটা লেজেন্ড। তো সেখানে তিনি বলেছেন, একবার তার কাছে একটা রিকোয়েস্ট আসে, একটা কার্ড, খুব সুন্দর একটা ইনভাইটেশন কার্ড আসে। ইনভাইটেশন কার্ডটাও সেই রকম দামি, মানে একেবারে দামি ভেলভেটের মধ্যে সুন্দর করে প্যাক করা। তো এই বক্সটা তার কাছে দিয়ে যায়, তার ম্যানেজার এসে বলে যে আপনার কাছে এটা আসছে। তো তিনি বোঝার চেষ্টা করেন মধ্যে কি, তিনি হেসে বলেন ম্যানেজারকে এটার মধ্যে কি আছে, বলে আমি তো জানি না। তো বলে তুমি খোলো নাই, বলে যে না আপনি না পারমিশন দিলে কিভাবে খুলি। তো তিনি বলেন খোলো দেখো না কি আছে ভিতরে। তো তার ম্যানেজার তার সামনে এটা খুলে, খোলার পর দেখা যায় অসাধারণ একটা সুগন্ধি সেই বাক্সের ভেতর থেকে বেরোয়, এবং অন্যরকম একেবারে সিডর কাঠের বাক্স, এবং তার ভেতরে একটা সুন্দর মানে এরকম মোড়ানো, মখমলে মোড়ানো একটা ইনভাইটেশন। এবং সেই ইনভাইটেশনের শেষে তাকে লেখা যে যদি প্রয়োজন হয় তাকে বলা হয় যে একটা নাম্বারে যোগাযোগ করতে। তো সেই ইনভাইটেশনের মধ্যে বলা আছে যে তাকে একটা বিয়েতে গান গাইতে অমুক দিন, একটা স্পেসিফিক দিনে, বাট সেই দিন মানে একদিন রাতে আর কি, রাতে হবে বিয়ের অনুষ্ঠানটা, এবং তাকে সশরীরে গিয়ে সেখানে যে গাইতে হবে সেই জায়গাটা বেশ দুর্গম, সেখানকার কথা বলা আছে যমক জায়গায়, অমুক জায়গায়, মানে জায়গার কথা বলা আছে জায়গায় বেশ দুর্গম একটা জায়গায় গিয়ে গান গাইতে হবে। তো ইউনা প্রথমে একটু অস্বস্তি ফিল করেন, তিনি মানে ওই যে দিনটার কথা লেখা সেই দিন তিনি আসলে রেস্ট নেন, তিনি কোনো গান গাইতে চান না বা কোনো সোশ্যালাইজেশন করতে চান না, মানে তার লাইফে ওই দিন একটা রিল্যাক্সিং টাইম। বাট তিনি ওখানে দেখে তারপর চিন্তা করেন যে এত সুন্দর ইসে যে পাঠাইছে কেউ, তার সাথে কথা বলা দরকার। তিনি ওই নাম্বারটাতে ডায়াল করেন। তো তখনকার সময় ল্যান্ড ফোন ছিল আর কি, ল্যান্ড ফোনে কল করত। তো কল করার পরে ওই পাশ থেকে একজন ফোন অ্যান্সার করেন এবং তিনি বলেন যে আমি আপনাকে ইনভাইট করেছি, একটা মহিলার কণ্ঠ এবং বেশ ভদ্রচিত মার্জিত একটা কণ্ঠ, বলে আপনাকে ইনভাইট করেছি আমার মেয়ের বিয়ে, আপনি এসে গাইলে খুব খুশি হব। তো তিনি বলেন যে আসলে তো আমার এরকম ছুটির দিন, আমি তো ওরকম দিনে চাচ্ছি না গান গাইতে। তো বলে যে আপনাকে কিন্তু আমরা অনারিয়াম দেব যথেষ্ট পরিমাণ, এবং আপনি চিন্তা করতে পারবেন না, আপনার যেই অনারিয়ামটা আপনি পান তার থেকে অনেক বেশি দেব। তো তখন ইউনা রাজি হয়ে যায়, সে বলে আচ্ছা ঠিক আছে। তো সেই ভদ্রমহিলা তাকে বলে যে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে, আপনার কষ্ট করে এখানে আসা লাগবে না, গাড়ি পাঠিয়ে দেবো, সে আপনাকে নিয়ে আসবে। তো ইউনা বলে ঠিক আছে, সে রাজি হয়। তো যাই হোক, এর মাঝে কয়েকটা দিন চলছিল, ইউনার টুকিটাকি কাজ ছিল, সেগুলো সে করছে এবং একটু অস্বস্তিতে ফিল করতেছিল। তার কাছে কেন জানি মনে হলো যে খুব বেশি সম্ভ্রান্ত কোন পরিবারের দাওয়াত এটা। তো সে মোটামুটি তার রেওয়াজটাও ঠিক করে যে সে যে কি গান গাইবে কি করে তার সবকিছু ঠিক করে সে রেডি হয়ে থাকে। তো যেই দিন তার সেই ইনভাইটেশনের দিন, সেই দিনটা চলে আসলো। দিনের বেলা থেকে খুব অস্থির ছিল ইউনা, এবং সহন রাত হয়ে যায় সন্ধ্যার পরে, দেখে যে আকাশে সুন্দর একটা চাঁদ উঠছে এবং পূর্ণিমার চাঁদ। তখন সে অবাক হলো যে আজকে পূর্ণিমা ছিল, মানে সে এটা বুঝতেই পারে নাই যে ওই দিন পূর্ণিমা ছিল। এগুলোতে হিসাব রাখে না মানুষ। তো সে বেশ এনজয় করতেছিল চাঁদটা দেখে বাসার জানলা দিয়ে। একসময় দেখলো তার বাসার বাইরে একটা রোলস রয়েস গাড়ি এসে দাঁড়ায়, বেশ মানে খুব নতুন পলিশ করা রোলস রয়েস, মানে একেবারে মেইনটেইন করা সেইভাবে, মানে আমার মনে হয় যে সে বলছে যেটা যে কোন সেখানকার খুব ধনিক শেখরাও এইভাবে মেইনটেইন হয়তো করে না, মানে একটা টপ নচ মেইনটেইন একটা রোলস রয়েস এসে তার বাসার সামনে হাজির হয়। তো ইউনা মানে বুঝতে পারে যে তাকে নিতেই আসছে। তো সেই সোফার যে আছে সে বের হয়ে বলে যে ম্যাডামকে নিতে আসছি। তো ইউনার ম্যানেজার সাথে সাথে তাকে গোছায় টোছায় সবকিছু এনে তার সাথে দুইজন কো সিঙ্গার, দুইজন থাকে কোরাস শিল্পী, তাদেরকে এনে রাখছিল বাসায়। তো তারা তিনজন মিলে ওই গাড়িতে করে রওনা দেয়। তো গাড়িতে যাচ্ছে সোফারের সাথে তাদের একটা আছে, মানে এখানে পিছনে পার্টিশন আছে, সোফারকে দেখা যায় না, কিন্তু সোফার পার্টিশন দেয়া, তারা বসে আছে কথা বলছে। তো টুকিটাকি প্রশ্ন করে ইউনা এখান থেকে সোফার যাতে শুনতে পায়। তো সোফার তাকে দেখা যাচ্ছে হু হা দিয়ে উত্তর দেয়, খুব বেশি উত্তর দেয় না। আর সেই গাড়ির ভেতরে যে পারফিউম, সেই পারফিউমটা অনেক অন্যরকম। ইউনা অনেক ধনিক সমাজে গেছে, অনেক ধনিক সমাজে গান গেছে আরবের, সেখানে বিভিন্ন রকমের আতরের ফ্রেগনেন্স, আউট পারফিউম, অনেক কিছুর ঘ্রাণ পেয়েছে, বাট এইটা আউট অফ দিস ওয়ার্ল্ড, একটা ডিফারেন্ট পারফিউমের ঘ্রাণ গাড়ির ভেতরে হয়ে আছে। তো যাই হোক, তো একসময় তারা ফাইন্ড আউট করে এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে, মানে গাড়ি চলতে 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 অনেকক্ষণ চলছে, এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যে বিশাল এলোমেলো পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা, যেখান দিয়ে একদম চিকন রাস্তা, সেখান দিয়ে গাড়ি চলছে। এবং একটা পর্যায়ে ইউনা তাকায় দেখে যে গাড়ি যেখান দিয়ে যাচ্ছে পাশে, মানে সে জানলার পাশে দিয়ে ছিল, তাকায় দেখে যে একেবারে পাহাড়ের কোল ঘেসে। এই রাস্তা সবসময় গাড়ি ঘোড়া চলে কিনা সেটাও সে জানে না, কিন্তু গাড়ি ওখান দিয়েই যাচ্ছে। তো খুব ভয় পেয়ে যায় যে এই ড্রাইভার কি এত মানে পাকা নাকি। তবে বুঝতে পারে যে এত দামি গাড়ি যেহেতু যাচ্ছে এখান দিয়ে, নিশ্চয়ই সে পাকা, নাহলে সে কেন এত দামি গাড়িটা এখান থেকে নিবে। যাই হোক, এক সময় সে ফাইন্ড আউট করে যে গাড়িটা চলতে চলতে ঘুরে একটা রাস্তা ধরে একটা বিশাল ক্যাসেলের মতো একটা জায়গা, ইটস লাইক এ ক্যাসেল, মানে একটা দুর্গের মতো, সেইখানে গিয়ে গাড়িটা ওই মেইন গেটের কাছে যায়। গেটটা ঘড়ঘড় ঘড়ঘড় করে উঠে যায়, মানে লোহার গেট, সেটা ঘড়ঘড় করে উঠে যায় অনেকটা, সেই আগের আমলে যেভাবে গেট খুলতো সেইভাবে উপর দিকে উঠে যায়। গাড়ি ঢুকে যায়, গাড়ি ঘুরায়, দেখে যে বিশাল একটা প্রাঙ্গন, সেখানে মানে পেভিং করা, পাথর দিয়ে পেভিং করা, সুন্দর, মানে একেবারে সেই প্রাচীন ইউরোপিয়ান স্টাইলে পেভিং করা মসৃণ পাথরের জায়গা, এবং সেটা দিয়ে গাড়ি ঘুরায় যে এক জায়গায় গাড়ি বান্ধায় সে গাড়ি রাখলো, এবং সেখানে আরো গাড়ি আছে, আরো অনেক গাড়ি, এবং সবগুলো লাক্সারি কার, অনেক দামি দামি। তো ইউনার কাছে একটু নিজেকে মানে মানে ইনফেরিয়ার মনে হইতে থাকে যে আমি মানে সে এরকম ধনিক সমাজের আগে, মানে সে অনেক ধনীর বাসায়, শেখের বাসায় এরকম গান গেছে বিয়ের অনুষ্ঠানে, বাট এইরকম সে দেখে নাই। এবং দেখতেছে যে পুরো এই ক্যাসেলের মতো জায়গাটা ফ্লোরাল প্রেজেন্টেশন দিয়ে সাজানো, বিভিন্ন রকম ফুল দিয়ে, মানে খুব আশ্চর্যজনক ব্যাপার, কোনো বাতির ই করে নাই, মানে বাতি খুব হালকাই জ্বলতেছে বাসার ভেতরে, বিভিন্ন জায়গায় সে মোমের আলোর মতো দেখতেছে, মানে ন্যাচারাল লাইট, মোম, মোমবাতি, মানে আগুনের যে বাতি সেগুলো জ্বলতেছে, বাট নর্মাল যে এই লাইট আলো যেগুলো ওইটা দিয়ে কিন্তু সাজানো না, ফ্লোরাল প্রেজেন্টেশন, মানে ফুল দিয়ে সাজানো, আর বিভিন্ন জায়গায় মোম জ্বলতেছে, বিভিন্ন রকম পিদিম জ্বলতেছে, এগুলো দিয়ে সাজানো আর কি। যাই হোক, কেমন যেন একটা মোহ ধরার মতো ব্যাপার, এবং আকাশে চাঁদ উঠছে, আকাশের চাঁদটা কৈষ্ণু হয়ে আলোটা পড়ছে এই পাশে, মানে আলো মেঘে ঢেকে গেছে, তো চাঁদের একটা অংশ দেখা যাচ্ছে, তো ওই চাঁদের অংশটা থেকে মনে হচ্ছে যে আলোটা মানে তেরছা ভাবে পড়ছে পুরা সেই ক্যাসেলের মধ্যে, এবং সেটা বেশ ডিফারেন্ট লাগতেছে। যাই হোক, তো ইউনা হাঁটতে হাঁটতে যায়, সেও একটা সেই ওয়েডিং এর কাপড় পরা যেটা সে পরে আসছে। তো ওইখানে যাওয়ার পর সেখানকে দেখলো যে এক ভদ্রমহিলা আসলো, তিনি বলতেছে যে আমাদের ম্যাডাম আপনার জন্য এরকম একটা ই পাঠায়, বলে যে এই ইটা পাঠাইছে এখান থেকে আপনাকে বলছে তাদের যে ক্লোজেট আছে ভিতরে এই রুমে চলে যান, এখানে ক্লোজ আছে, এখানে আপনি আপনার সাথের মানুষটা ড্রেস আপ করতে পারবেন, তাদের জন্য আছে ড্রেস আছে। তো যাই হোক পাঠায়, তো মূলত আর কি ইউনাকে যেটা দেয় সেটা সে ঢুকে দেখে যে ঘরের মধ্যে মানুষজন নাই, তাকে যেখানে পাঠাইছে মানুষজন নাই, সুন্দর রুম সেখানে মানে অন্যরকম। যাই হোক সে যে সেই প্যাকেট খুলে দেখে যে ভেতরে খুবই এক্সপেন্সিভ রুবি বসানো গাউন, মানে খুবই দামি, মানে যেটা তাকে হয়তো গিফট দিয়েছে পরার জন্য। তো সে দেখতেছে যে ওই রুমের মধ্যে স্যান্ডেলিয়ার লাগানো, কিন্তু অবাক কাণ্ড যে স্যান্ডেলিয়ারের মধ্যে কিন্তু বৈদ্যুতিক কোনো বাতি জ্বলতেছে না, মোম জ্বলতেছে মোটা মোটা মোম, এবং সেটার আলো এই রুবিতে পড়ে, তার যে গাউনের রুবিতে পড়ে ঝিকমিক করতেছে। যাই হোক ইউনা সেই গাউন পরে রেডি হয় এবং দেখে যে তার যে সাথে যে গায়িকারা ছিল তাদের জন্য ড্রেস রাখা ছিল তারা সেই রুমের ভেতরে, তারা সেটা সেগুলো পরে রেডি আসছে এবং তাদেরকেও অসম্ভব সুন্দর লাগতেছে, যেটা নাকি আমার মনে হয় না এরকম ড্রেস তারা সচরাচর পরে। যাই হোক তারা বের হয়ে আসলো, তো তাদেরকে একটু বের হয়ে আসার পর সেখানকার যে ম্যানেজার তাদেরকে নিয়ে গেল, হেঁটে নিয়ে গেল এক মহিলার কাছে। তো মহিলাকে দেখে ইউনার একটু অবাক লাগলো, মহিলা লম্বা, বেশ লম্বা, মানে একটা মানুষ, একটা মহিলা মানুষ যদি 6.5 ফিটের উপর লম্বা হয় মানে খুবই অবাক করা লাগে দেখতে, তো সেরকমই প্রায় 6.5 ফিটের মতো লম্বা মহিলা, সেও একটা গাউন পরা, অনেক এক্সপেন্সিভ গাউন, অনেক এক্সপেন্সিভ গাউন, এবং তার মধ্যে পাথর খচিত, তার চোখ দুটো দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তো সে তাকে বলে যে স্বাগতম, আমি আপনাকে নিয়ে আসছি, তো আমাদের অনুষ্ঠান শুরু হবে, তো আপনাকে গান গাওয়ার জন্য যে স্টেজটা দেওয়া হয়েছে সেটা এখানে, আপনি আসেন আমার সাথে। ইউনাকে নিয়ে যায় এবং ইউনা হেঁটে ওখানে মানে তার পেছনে পেছনে যায়, তো গিয়ে দেখে বিভিন্ন সেই প্যাসেজ, অলিগুলি, এবং এখানে যেখানেই আলো জ্বলতেছে সেগুলো বড় বড় মোমদানির মধ্যে মোটা মোটা মোম, মানে সেই মোমগুলো এক একটা এরকম মোটা বাঁশের মতো মানে সাইজ হবে মোমের, এবং সেই মোমগুলো বিভিন্ন কালারের, কোনটা লাল কোনটা নীল, এরকম বিভিন্ন কালারের মোমবাতি, সেগুলোর আলো জ্বলতেছে, এখানে কোন রকম বৈদ্যুতিক আলো সে দেখতেছে না। তো ইউনা ভাবলো এটা হয়তো তাদের স্টাইল, এবং বেশ ফুল দিয়ে সাজানো, কিন্তু পুরো প্রত্যেকটা করিডোর কার্পেট যেগুলো লাগানো গালিচা এরকম মোটা, তার পা দেবে যাচ্ছে, পুরো ঢুকে যাচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, এবং সেই সুগন্ধি একটা মানে অন্যরকম সুগন্ধি যেটা সে কখনো মানে পায় নাই এর আগে। যাই হোক হাঁটতে হাঁটতে সে এক জায়গায় যায় মহিলার পেছনে, মহিলা ঘুরায় তাকে নিয়ে আসে একটা জায়গায়, সে ক্যাসেলের পেছনের সাইডে একটা জায়গায়, সেখানে দেখতেছে মাঝখানে একটা স্টেজ করা হয়েছে, স্টেজটা খুব বড় না, হয়তো ইউনা তার সাথে দুইজন তার সাথের মানুষ, তারা যারা কোসিঙ্গার আছে বা কোরাস করে যারা, তারা হয়তো ওখানে দাঁড়াতে পারবে, এই তিন চারজন দাঁড়ানোর মধ্যে একটা ছোট্ট স্টেজ, এবং তার পাশে বেশ ঘিরে একটা জায়গা, মানুষজন জড়ো হতে পারে এরকম, এবং বসার জন্য কিছু চেয়ার আছে, আর উঁচু জায়গায় অনেকটা অ্যাম্পি থিয়েটারের মতো স্টাইলে বানানো, কিন্তু আরো ছোট। তো যাই হোক সেইখানেও এরকম বাতি জ্বলতেছে, বেশ এরকম মশালের মতো আগুন জ্বলতেছে, শুধু আগুনের ই আর কি বাতি, সেখানে কোনো বৈদ্যুতিক বাতি নেই। এবং ওই স্টেজের মধ্যে যখন ইউনা উঠল, দেখলো চারিপাশে পাহাড় দেখা যাচ্ছে দূরে, এবং চাঁদের আলোটা পাহাড়ের সেই দুইটা সিংহের ফাঁক দিয়ে এসে পড়ছে, অন্যরকম একটা মানে দৃশ্য তৈরি করছে, পাহাড়গুলো কালচে কালচে পাথরের পাহাড়, সেগুলোর মধ্যে অন্যরকম একটা সিন। যাই হোক ইউনা দেখলো যে বৈদ্যুতিক কোনো বাতি না থাকলেও তার গাওয়ার জন্য যেই মাইক্রোফোন এবং যেই সিস্টেম দিছে সেটা খুবই উন্নত মানের দামি। সে যখন নাকি এখানে জাস্ট কথা বলার চেষ্টা করলো, তখনই সে বুঝতে পারলো সাউন্ড চেক, এবং সে বুঝতে পারলো যে দূরে তার সাউন্ড মিক্সার আছে, যে মিক্সিং করতেছে সেই মিক্সিং ইঞ্জিনিয়ার দূরে বসা, তাকে দেখা যাচ্ছে না খুব কাছে। তো যাই হোক ইউনা শুরু করলো তার মতো, এবং সে গান গাইতে থাকলো, তার বিয়ের গান যেগুলো সে সিলেক্ট করে আনছে সেগুলো সে গাইতে থাকলো। তো সে এক পর্যায়ে, তার কোরাস শিল্পীরা কিন্তু অনেক ভালো, ইউনার সাথে কোরাস শিল্পীরা ভালো, এই কারণে কিন্তু ইউনা খুব ভালো একজন শিল্পী ছিল, তিনি খুব নাম করা ছিলেন। কোরাস শিল্পীরা কোরাস করতেছে এবং তিনি গাচ্ছেন, হারমোনাইজ করতেছেন। এটা যখন হচ্ছে হঠাৎ করে তিনি খেয়াল করে দেখলেন, ইউনা নিজে খেয়াল করে দেখতেছে যে যারা গানগুলো শুনতেছিল বেশিরভাগই হচ্ছে মহিলা, এখানে পুরুষ নাই, যারা শুনতেছে সব মহিলা, এবং সেই মহিলাগুলো চোখগুলো গ্লো করতেছে, মানে চোখ দুটো জ্বলতেছে, অ্যাজ ইফ বেড়ালের চোখ যেরকম জ্বলে সেরকম। ইউনার সারা শরীরের রোম দাঁড়ায় গেল এবং সে আরেকটা জিনিস খেয়াল করলো, প্রত্যেকটা মহিলার হাইটই যে মহিলা তাকে আনছে সেরকম, প্রায় 6 ফিট 6.5 ফিট। সে অবাক হয়ে গেল কিভাবে এটা সম্ভব, মানুষ তো একই রকম লম্বা, এতগুলো মানুষ একসাথে হইতে পারে না, মানুষের সবার হাইট তো ম্যাচ করতে পারে না, কি আজব ব্যাপার। এবং সবাই দাঁড়ায় আছে, সবার মনে হচ্ছে কি সুন্দর একটা মানে হাইটের একটা সামঞ্জস্যতা আছে সবার, যে সবাই লম্বা লম্বা, মানে ইউনার কাছে মানে গা শিশির করে সে হারমোনাইজ করতেছে, গান গাচ্ছে এবং তাকায় দেখতেছে তার ভয় লাগতেছে। তো সে হঠাৎ করে আস্তে করে তাকায় একটা মহিলার পায়ের দিকে তার নজর যায়। তো সে সাথে সাথে তার মানে অন্তরাত্মা কেঁপে উঠে, তার সারা স্পাইন দিয়ে একটা কোল্ড শিভারিং একটা স্রোত নেমে যায়। সে খেয়াল করে দেখে যে ওই মহিলার পাটা মনে হচ্ছে ঘোড়ার দুইটা খুর, মানে ঘোড়ার যে দুইটা পা থাকে সেরকম। তো ইউনা একটু গলা কেঁপে যায় তার। তো তার যখন গলা কেঁপে গেছে তখন মনে হলো যে মহিলাটা চোখ মুখ আরো রাগম্বিত করে ফেললো এবং সে ডানে বামে তাকাইছে। তো ডানে বামে তাকার পরে মনে হলো যে আশেপাশে যেই ক্রাউডটা ছিল তারা আর একটু কাছায় আসলো। তো ইউনা বুঝতে পারছে যে এটা মানে মানে জিনিসটা ভালো হচ্ছে না, তারা আরো কাছায় আসছে, মানে তাদের যে দূরত্বে তারা গান শুনতেছে তার থেকে কাছায় আসছে এবং প্রত্যেকের চেহারার মধ্যে একটা হিংস্রতা ফুটে উঠছে। ইউনা গান না থামায় সে গাইতে থাকলো, তার মতো আগের মতো সেই কণ্ঠে আর সেই পারফরমেন্স নাই, সে গাইতে থাকলো। সে তাকায় দেখতেছে চাঁদের দিকে, চারটা মনো আস্তে আস্তে মানে ঢেকে যাচ্ছে। তখন সে বুঝতে পারলো এটা চাঁদ, মানে আজকে কোন চন্দ্রগ্রহণ হচ্ছে, এটা সে তখন বুঝতে পারলো যে আজকে চন্দ্রগ্রহণ হচ্ছে এবং সে প্রচন্ড রকমের ভয় পেয়ে গেল। হঠাৎ সে খেয়াল করলো তার পাশের একজন যারা তার সাথে কোরাস শিল্পী, সে ধপ করে পড়ে গেল পাশে, মানে সে দাঁড়াইছিল যে ধপ করে পড়ে গেল, একদম শব্দ হলো ধুম করে পড়ে গেছে। তো সে তখন গান থামাই দিচ্ছে, দামাই দিয়ে তাকে ই করতেছে, পাশের যে কোরাস শিল্পী সে চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে ওঠার পর সে দেখলো যে ভয়ে চিৎকার করতেছে সে, দুই চোখ কান ঢেকে চিৎকার করতেছে তার পাশের শিল্পী, আর এই চিৎকারটা সে মাইক্রোফোনে ছড়া যাচ্ছে আর্ত চিৎকারের মতো এবং চারিপাশে মনে হচ্ছে প্রতিধ্বনিত হইতেছে। তো সে তখন ভয়ার্ত চোখে তাকায় দেখে প্রত্যেকটা যে মহিলা গান শুনতেছিল তাদের চেহারা রাগম্বিত হয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে, চোখ দলতেছে। ইউনাও প্রচন্ড ভয় পায় এবং তার নার্ভাস ব্রেকডাউন হয়, সে তখন বেহুশ হয়ে যায়, মানে তার আর হুশ নেই। ইউনার যখন হুশ ফিরে, তখন যখন মানে তার সেন্স ফিরে, তখন সে আবিষ্কার করে যে সে একটা জায়গায় পড়ে আছে, তার সাথে তার যে কোরাস আর্টিস্ট তারাও পড়ে আছে একটা জায়গায়, এবং সেটা ঠিকই ওই যে বেদি যেখানে সে গান গাইছিল, যে ডায়াসটা সেই ডায়াসের উপরেই, কিন্তু সেই ডায়াসটা একেবারেই রাতে যেরকম দেখতে সেরকম না, মানে এটা তখন ছিল গালিচা বিছানো অন্যরকম, তার সামনে কোনো মাইক্রোফোন নাই, কিচ্ছু নাই, তে শুকনা ডায়াসের উপরে পাথরের উপরে সে পড়ে আছে তার পাশে তার শিল্পীরা, এবং তখন ভোর হয়ে গেছে, মানে ভোরের আলো। তো সে সাথে সাথে তার শিল্পীদের সাথে শিল্পীদেরকে ডেকে উঠাইলো, ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, কেউ তাকায় না, একটু পরে চোখ মেললো, তো ভয়ে তাকায় এদিক ওদিক তাকায় যাচ্ছে তার সাথে কোরাস শিল্পী। তো দুইজনে মিলে আবার আরেকজনকে উঠাইলো, তিনজনে উঠে তাকায় দেখতেছে তারা যে জায়গায় আছে সেটা একটা পুরনো একটা এরকম এমফিথিয়েটারের মতো, মানে চারিপাশে বসার জায়গা আছে, দাঁড়ানোর জায়গা আছে, কিন্তু পাথরের, এখানে কোনো অর্নামেন্টেশন নাই, ফ্লাওয়ার ফ্লোরাল প্রেজেন্টেশন কিচ্ছু নাই, কোনো মশাল টশাল কিচ্ছু লাগানো নাই, পুরনো। তো তিনজনে উঠে ওখান থেকে যে নামবে, নামার যে সিঁড়িটা সেটাও দেখলো যেরকম পাথরের সিঁড়ি, কালকে দেখছিল কার্পেট বিছানো, ওখান থেকে সে নামলো, নেমে সে ওখান থেকে হেঁটে হেঁটে গেল যেখান থেকে তাদেরকে ঢুকানো হয়েছিল, ওই জায়গাটা তার মনে আছে, পুরো জায়গাটা কার্পেট করা ছিল, ওগুলা কিচ্ছু নাই, নাথিং, ওগুলা কিচ্ছু নাই, এবং পুরা যে হলওয়ে দিয়ে সে হেঁটে হেঁটে আসতেছে ভয়ে ভয়ে অন্ধকার, ওখানে কোনো মোমবাতি জ্বলতেছে না, কিচ্ছু না, পুরা নীরব নিথর। যাই হোক, হেঁটে এরা তিনজন শেষ পর্যন্ত ক্যাসেলের বাইরে আসলো, এসে মানে ক্যাসেলের মানে কি মূল যে ক্যাসেলের যে প্রাঙ্গনটা এখানে, এবং খুবই আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে না যে এখানে কেউ ছিল, এখানে কেউ আসছিল, এখানে কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা, এবং তারা তিনজন এখানে এসে ঢুকছে, তাদের কেউ নিয়ে আসছে, এটারও কোনো ট্রেস বোঝা যাবে না। সেই যেখানে যে গেট লাগানো ছিল সেই গেটের জায়গা দিয়ে পাশে একটা ছোট্ট দরজা আছে, ওইটা খোলা, ওইটা দিয়ে তারা তিনজন বের হয়ে যায়। বের হয়ে যেয়ে দেখে মানে হাঁটতে হাঁটতে এক জায়গায় যেয়ে দেখে মূল রাস্তা কেউ নাই, অনেক দূর তারা হাঁটে ফেরার সময়। তো একটা সময় একটা মালবাহী ট্রাক ছিল, সে ট্রাক আসতেছিল, সেটাকে তারা হাত দেখায় থামায় বলে যে আমরা বিপদে পড়ছি, আমাদেরকে নামায় দাও। তো ওই ট্রাক ড্রাইভার তাদেরকে জিজ্ঞেস করে যে এখানে কিভাবে আসছেন, এইখানে এরকম নির্জন জায়গা, এই জায়গা তো মানে জায়গাটা ভালো না, এই জায়গায় মানুষ মানে রাতের বেলা চলাফেরা করেন, আপনি কিভাবে আসছেন এখানে। তো সে বলতেছে যে আমি রাতে আসছিলাম এখানে গান গাইতে, তো খুব অবাক হয় সেই লোক। সেই লোক বলে যে আপনি গান গান, বলে হ্যাঁ, রাতে গান গাইতে আসছেন, কার জন্য আসছেন? তো ইউনা মোটামুটি লোকটাকে টুকি টাকি বলে, লোকটা মানে একদম সাথে সাথে দোয়া পড়তে থাকে, বলে যে ই সুবিধার না, আপনি জিন্নাতের ইসে আসছিলেন, দাওয়াতে আসছিলেন, আপনি কোন বুজুর্গের সাথে দেখা করেন, তাকে দিয়ে আপনাকে ঝাড়ান, আপনি দোয়া দরুদ পড়েন, এই আপনি কোন সাধারণ মানুষের ইসে আসেন নাই। যাই হোক, ওই লোক তাদেরকে একটা জায়গা পর্যন্ত নামায় দেয়, সেখান থেকে তারা ওখান থেকে ট্যাক্সি নিয়ে বাসায় ব্যাক করে আসি ওনারা, এবং সাথের মেয়ে দুইটাকে সে অনেক বলে যে আমি তোমাদের যে পারিশ্রমিক দিয়ে দিব। মেয়ে দুইটা বলে যে না না, তুমি যেহেতু এখন কিছু পাও নাই, আমাদেরকে দেওয়ার কিছু নাই, আর এটা আমরা বেঁচে আসছি এটাই বড় কথা। ইউনা দুজনকে বিদায় দেয়, বিদায় দিয়ে সে যখন তার বাসায় আসে, ভয়ে সে কাঁপতেছে, সে তার রুমের মধ্যে ঢুকে, রুমের মধ্যে ঢুকে সে দেখে তার বিছানার উপরে একটা এরকম বাক্স, এই বাক্স এবং বাক্সর পাশে একটা এরকম এনভেলপ, এনভেলপটা সে যখন নাকি খুলে এনভেলপের মধ্যে দেখে একটা এরকম চিঠির মতো লেখা, সেখানে লেখা হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের আসলে গান করার জন্য, আর তুমি অন্য কোথাও আর গান গাইতে পারবা না, এর জন্য তোমাকে যথেষ্ট ইনাম দিয়ে দিলাম, এই বাক্সে আছে। তো ইউনা থতমত খেয়ে যায়, সে মানে খুবই থতমত খেয়ে যায়, এটা কি লিখছে। তো সে চিঠিটা রেখে বাক্সটা খুলে সে দেখে সেটার মধ্যে বেশ দামি দামি অনেক পাথর, বেশ কিছু পাথর সেখানে দেয়া। তো সে বুঝতে পারে, সে মোটামুটি যেহেতু সে ধনীদের ওখানে গান গাইতো, ধনীদের সাথে পরিচয় ছিল, সে বুঝতে পারে যে এক একটা পাথরেরই অনেক দাম, অনেক মূল্য। তো ইউনা নাকি নিজে নিজের গলা সাধার চেষ্টা করে, দেখে তার গলাটা আগের মতো আর ওই সময় আর কাজ করতেছে না, সে ইলাস্টিসিটি পাচ্ছে না, সে ভয় পেয়ে যায়। কারণ ওখানে লেখা যায় তুমি আমাদের আসলে গান গাইছো জন্য ধন্যবাদ, কিন্তু তুমি যেহেতু আমাদের এখানে গান গাইছো, তুমি আর অন্য কোথাও গান গাইতে পারবা না, ওখানে লেখা ছিল। তো যাই হোক, সে তারপর সেইগুলো জিনিসগুলো তুলে রাখে, সে বুঝে যে এটা তাকে অনারিয়াম দেওয়া হয়েছে, কিন্তু তার ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, সে আর আসলেই গান গাইতে পারে না। তার কোরাস শিল্পীদেরকে সে যথেষ্ট পরিমাণে মানে তারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সে ওখানে তাদের জন্য সে মানে তাদের অনারিয়াম দেয়, সেই পাথর থেকে বিক্রি করে দেয়, এবং তার ঈদেরকেও বলে দেয় যে তোমরা কারো কাছে আর এগুলো বলো না, আমাদের এত অর্থবিত্ত আসছে যে আমাদের আসলে আর গান গাওয়ার প্রয়োজন ওভাবে নাই। যাই হোক, এই ছিল ইয়াসিরের শেয়ার করা মধ্যপ্রাচ্যের কোন একটি দেশের একটি লেজেন্ড। আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে লেজেন্ডটি। এইরকম লেজেন্ডগুলো কিন্তু বেশ লাগে, মধ্যপ্রাচ্যের লেজেন্ডগুলো কিন্তু বেশ সুন্দর। আমাকে কিন্তু এর আগেও আমাদের এক ভাই মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে একটি এরকম ঘটনা শেয়ার করেছিলেন, পাকিস্তানের এক মিষ্টির দোকানের মানুষ, তিনি এরকম জিনের কোন বিয়ের আসরে গিয়ে হাজির হয়েছিলেন মিষ্টি সাপ্লাই দিতে গিয়ে, বেশ অন্যরকম লেগেছিল আমার কাছে। তো এই ধরনের লেজেন্ডগুলো যদি আপনারা পান, শেয়ার করতে পারেন কিন্তু আমাদের কাছে, আমরা শেয়ার করে ফেলবো, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর যারা ইউরোপ আমেরিকা আছেন, সেখানকার লেজেন্ডগুলো আমাদের কাছে শেয়ার করে ফেলতে পারেন। যারা আমাদের দেশে আছেন, আমাদের দেশেও কিন্তু যথেষ্ট পরিমাণে লেজেন্ড ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে প্রচলিত ঘটনা সেখানকার, যেটা মুখে লোক মুখে প্রচলিত হয়ে গেছে এরকম ঘটনাগুলো। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে, আজকের মতো আমি চলে যাবো ইনশাল্লাহ, ফিরে আসবো সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।